السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي قال في كتابه المبين: وقوموا لله قانتين. وقال عن الصلاة: وقال عن الصلاة: وإنها لكبيرة إلا على الخاشعين. والصلاة والسلام على إمام المتقين وسيد الخاشعين محمد رسول الله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين، وبعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون. وقال النبي عليه الصلاة والسلام: أرحنا يا بلال بالصلاة. وقال أيضا: وجعلت قرة عيني في الصلاة. إشار نماجه ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুসল্লিদের মধ্যে মতানৈক্য। কেউ বলছেন নামাজ পূর্ণ চার রাকাত হয়েছে, আবার কেউ বলছেন না কম হয়েছে। এমন তো অবস্থায় এক যুবক উঠে খুব জোর গলায় শক্ত করে বলতেছে যে না, অবশ্যই নামাজ কম হয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন: কম যে হয়েছে, তুমি যে শক্ত করে বলতেছ, এর প্রমাণ কি তোমার? কয় প্রতিদিন এশার নামাজে সারাদিনের ব্যবসার টাকা পয়সার হিসাব নিকাশ দৈনিক কমপ্লিট করে ফেলি, কিন্তু আজকে আমার হিসাব নিকাশ কমপ্লিট হয় নাই। এর মানে হচ্ছে যে আজকে আপনি নামাজ পূর্ণ এখনো পড়ান নাই, কম পড়েছেন। এই লোকটির নামাজ সম্পর্কে আপনাদের মতামত কি? যে ব্যক্তি নামাজ কম হলো না বেশি হলো, তার প্রমাণ হলো যে তার হিসাব যদি কমপ্লিট হয়ে যায় সারাদিনের, তাহলে নামাজ ঠিক আছে। আজ যেহেতু আমার হিসাব কমপ্লিট হয় না, এর মানে হচ্ছে যে আজকে ইমাম সাহেব নামাজ পূর্ণ পড়ার নাই, তিন রাকাত বা দুই রাকাত পড়েই সালাম ফিরিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদত নয় ইবাদত। আদত এবং এবাদতের মধ্যে পার্থক্য হচ্ছে এই, প্রথমে আমরা পার্থক্যটা জেনে নিই। আদত শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দ স্বভাব, অভ্যাস, হ্যাবিট, কালচার, আনুষ্ঠানিকতা, এটাকে বলা হয় আদাত বা আদত, বাংলায় আমরা ব্যবহার করি আদত। আর এবাদত হচ্ছে নিজেকে বিলীন করে দেওয়া, ছোট করে দেওয়া, বিনয় নম্রতার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কে তার উলুহিয়াতকে, তাকে রব বলে, তাকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়া। আদত এক এক জায়গার এক এক রকম হতে পারে। আমাদের দেশের পোশাক আদি আর এ দেশের পোশাক আদির মধ্যে পার্থক্য আছে না? আছে না। এখানকার বিবাহ সাদির আনুষ্ঠানিকতা আর আমার দেশের পার্থক্য রয়েছে, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, কথাবার্তায়, লেনদেনে, উঠা বসায়, এগুলি যে অভ্যাস কালচারে মানুষের পার্থক্য হতে পারে। যদি শরিয়াত বিরোধী না হয় তাহলে কালচার বা অভ্যাসের মূল হলো সবই হালাল, সবই বৈধ। ওই পোশাকটা পরা যাবে না যেটা নিষেধ আছে, বাকি যে কোনো পোশাক নিষেধের ভিতরে যদি না আসে তাহলে যে কোনো পোশাকেই পড়তে পারে। তাহলে আদত মূলত এর মূল হচ্ছে কি? বৈধ, হালাল। নিষেধ যেটা সেটা শুধু চলবে না, কিন্তু এবাদত এর মূল হচ্ছে চলবে না। চলাতে হলে দলিল প্রয়োজন কোরআন থেকে অথবা সহি হাদিস থেকে। এবাদত করতে হলে মহব্বতের সঙ্গে করতে হবে, আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে, ভয় ভীতি সহকারে করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর নারাজি থেকে অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচাবের জন্য করতে হবে, পরম ভালোবেসে মন থেকে দিল উজাড় করে ভালোবেসে ইবাদতটা করতে হবে। কিন্তু আদাত, আপনি একটা কাপড় পরেন, ভালোবাসেন না বাসেন অসুবিধা নেই, ভয় করেন আর নাই করেন কোনো যায় আসে না। তাহলে ইবাদত একই হবে সবার। সবার ইবাদত কি হবে? হজ ইবাদত। সবার ভিন্ন হবে না একই হবে? একই হবে। আল্লাহর জন্য হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হতে হবে। জাকাত এবাদত, রোজা এবাদত, নামাজ এবাদত, সাদকা এবাদত, জিকির আজকার এবাদত, কোরআন তেলাওয়াত এবাদত। তাহলে এবাদত এটা আল্লাহর জন্য হতে হবে, কার তরিকায় হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আপনি যদি বলেন যে সাইফউদ্দিন বেলাল সাহেব আপনি যে গুতরা আর আবাপুরে এখন ওয়াজ করছেন, এটা কোথায় পেলেন আপনি? দলিল কি আপনার? উত্তর কি হবে? এটা আদাত, এটা একটা কালচার এই দেশের, এর জন্য দলিল প্রয়োজন নেই। নিষেধের জন্য আপনার দলিল প্রয়োজন। আপনি যদি বলেন নিষেধ তো দলিল, জিপ দলিল, এটাকে ব্যবহারের জন্য দলিল প্রয়োজন নেই, কিন্তু এবাদাত এর জন্য দলিল প্রয়োজন হয়। তাহলে বন্ধুগণ আমাদের এই কথাটুকু বুঝতে হয় প্রথমত, যে আদত হচ্ছে অভ্যাস, আনুষ্ঠানিকতা, এটা একটা কালচার, এটা একটা হ্যাবিট, এটা একটা এক এক দেশের এক এক মানুষের পার্থক্য হতে পারে, নারীর আলাদা, পুরুষের আলাদা, ছোটদের আলাদা। হ্যাঁ, এর মধ্যে মূলত এটা বৈধ, অবৈধের জন্য দলিল লাগবে, যেটা নিষেধ শুধু ওইটু চলবে না, বাকি সবই চলবে। কিন্তু এবাদত করার জন্য দলিল প্রয়োজন, এবাদত আল্লাহকে খুশি করার জন্য, এবাদত মহাব্বতের সঙ্গে। মনে করেন একজন মহিলা বোরকা পরে, কেন বোরকা পরে? সৌদি আরবে থাকে তাই, এদেশের সরকারি নিয়ম, শরিয়তি আইন, বোরকা পরে বের হতে হবে, তাই বোরকা পরে বের হয়। মুসলমানই ধরে নেন, হ্যাঁ, অনেক সময় দেখি ওই এয়ারপোর্টে গিয়ে খুলে নেই, অনেকে আছে এয়ারপোর্ট পর্যন্ত বোরকা পরে না, এয়ারপোর্টে যখন নামে তখন বোরকা পরে, মুসলমান। অনেকে আছেন, অনেক নারী এমন আছেন যারা ওই এয়ারপোর্ট পর্যন্ত পড়ে যায়, এয়ারপোর্টে ঢুকলেই বা ওই প্লেনে ওঠার পরে খুলে ফেলে। এই মহিলা যে বোরকা পরেন, এটা কি এবাদত না আদত? আদত। কিন্তু একজন মহিলা বাড়ি থেকে বের হলেই, সে তার দেশেই হোক আর পরদেশেই হোক, আ স্বামী ছাড়া অন্যকে তার সৌন্দর্য দেখাবে না, তার রাবের এটা অর্ডার পালন করে, তার আব্বু ইজ্জতকে ঢেকে রাখে, তার সৌন্দর্যকে, তার স্বাধীনতাকে ঢেকে রাখে, বোরকাকে মনে করে একটা এবাদত, বোরকাকে মনে করে তার রবের একটা কি, এটাকে মহাব্বত করে, ভয় না, মানুষের ভয়ে না, ভয় কার? আল্লাহর ভয়ে, আশা কার? আল্লাহর কাছে। তাহলে এই বোরকাটাই ওই মহিলার হয়ে গেল এবাদত। বুঝে আসছে আপনাদের এবাদত এবং আদত? আর সবচাইতে বড় মুসিবত আমাদের যেটা, সেটা হলো যে আমাদের এবাদত গুলি আদাতে পরিণত হয়ে গেছে। হজ একটা আনুষ্ঠানিকতা, ওমরা একটা আনুষ্ঠানিকতা, রোজা একটা আনুষ্ঠানিকতা, ঈদের নামাজ আনুষ্ঠানিকতা, মাঝে মাঝে নামাজ পড়ে আনুষ্ঠানিকতা, কোরআন তেলাওয়াত করে আনুষ্ঠানিকতা, জিকির আজকার মানুষ দেখানো, নামাজ পড়ে মানুষকে দেখানো মোতাবার ভয়ে, এগুলি হয়ে গেল কি, আদতে পরিণত হয়ে গেল। সবচেয়ে বড় মুসিবত হলো আমাদের এবাদত আদাতে পরিণত হয়েছে, যেটা ছিল মহব্বতের সঙ্গে করতে হবে, যেটা আল্লাহর ভয় ভীতি সহকারে করতে হবে, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকবে, যার মাধ্যমে দুনিয়া আমার কল্যাণ থাকবে, আখেরাতে আমার কল্যাণ থাকবে, যার মাধ্যমে আমার বিভিন্ন ধরনের উপকার থাকবে দুনিয়াবি এবং ওখরাবি। কিন্তু আমি সেটা না মনে করে আদাত গেলাম, আসলাম, উঠলাম, বসলাম, শেষ হয়ে গেল। বন্ধুগণ, নামাজ বা সালাতের বহুবিধ ফায়দা রয়েছে। বেহায়াপনা কাজ থেকে তোমাদের বিরত রাখে। আজ আমরা নামাজ পড়ি না, পড়ি না, পড়ি আবার গিয়ে ওই ফিল্মের সামনে বসে না, বসে না, নামাজ পড়ে সুদ খাই না, খাই না, নামাজি নামাজ পড়ে কপালের মধ্যে মাশাল্লাহ দাগ পড়ে গেছে আবার ঘুষ খাই, নামাজ পড়ে তার বাড়ির মধ্যে দায়ুস, তার বাড়িতে পর্দা নেই, তার বউ পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, নামাজ পড়ে তার হালাল রুজি খেলো না হারাম খেলো কোনো ভ্রুক্ষেপ নেই, ভ্রুক্ষেপ নেই, নামাজ পড়ে অন্যায় করে, অশ্লীল সঙ্গে জড়িত, চুরি করে, অন্য অনেক কিছু করে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নামাজ অবশ্যই মানুষকে অন্যায় থেকে, অশ্লীল থেকে বিরত রাখে। আর আমি নামাজ পড়লাম কিন্তু আমার নামাজ কোনই কাজে আসলো না, আমি হজ করলাম কিন্তু আমি নিষ্পাপ হতে পারলাম না, আমি ওমরা করলাম কিন্তু আমার কাজ হলো না, এর অর্থ কি? ওই এবাদতটা আদাতে পরিণত হয়ে গেছে আমাদের কাছে। সত্যি যদি এবাদত হিসেবে আমরা করতাম তো এর ফায়দা আমরা পেতাম, কিন্তু যেহেতু আদত হিসেবে করি, এটাকে অভ্যাস মনে করি। একজন নামাজ পড়ে, কমিউনিস্ট কোন দল করে? কমিউনিস্ট মানে কি? যারা কোনো ধর্মকর্ম মানে না, ঠিক না? নামাজ পড়ে, তাকে জিজ্ঞেস করা হলো আপনি নামাজ পড়েন কেন? এটা তো একটা মৌলবাদীদের কাজ। হ্যাঁ, এটা আমার পারিবারিক একটা কালচার, পরিবারের সবাই নামাজ পড়ে আমিও পড়ি, ছোটকাল থেকে বাবা নামাজ শিখিয়েছিল তাই আমি নামাজ পড়ি, এটা কোন এবাদত মনে করে? তাহলে এই ব্যক্তির এবাদতটা, নামাজটাকে তাকে সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় থেকে, হারাম থেকে, অশ্লীল থেকে বাঁচাতে পারবে? পারবে না, পারবে না, কখনই পারবে না। এই জন্য বন্ধুগণ আসুন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, আমাদের এবাদত গুলি তো আদত নয়, আদত এবাদত নয়, এবাদতকে এবাদত হিসেবেই করতে হবে, আদতকে আদত হিসেবেই করতে হবে। এবাদত যেন আদত না হয়, আদত যেন এবাদত না হয় আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, সমস্ত এবাদত নিয়ে আলোচনা করা সম্ভব নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত কি? সালাত, নামাজ। যত এবাদত আল্লাহ ফরজ করেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত কি? সালাত। এই সালাত ফরজ হয়েছে সপ্ত আকাশের উপরে, মেয়েরাজের রাত্রিতে স্পেশাল ভাবে। নামাজের ব্যাপারে যত তাগিদ এসেছে কোরআনে, অন্য ব্যাপারে এত তাগিদ আসে নাই। নামাজ ত্যাগকারী কাফের, অন্যরা কাফের হয় না, অন্য কোন রুকুন ছেড়ে দিলে কাফের বলা যাবে না, কিন্তু নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। বেনামাজি অবস্থায় মারা গেলে তার কাফন নাই, দাফন নাই, মুসলমানদের কবরস্থানে কবর নেই, তার জন্য দোয়া নেই। তাহলে বন্ধুগণ এই সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাদাত, এই বাদত সর্বপ্রথম আল্লাহ ফরজ করেছেন, এই বাদত এই সর্বপ্রথম পৃথিবীতে সর্বশেষ দুনিয়া থেকে উঠে যাবে। নামাজ জাকাত উঠে যাবে, মানুষ জাকাত দেওয়া বন্ধ করবে, রোজা করবে না, হজ করবে না, অত্যাদি সর্বশেষ এবাদত পৃথিবী থেকে যেটা উঠবে সেটা কি? নামাজ। সর্বপ্রথম ফরজ হলো কি? নামাজ। আর সর্বশেষ উঠবে কি? নামাজ। কেয়ামতের মাঠে আউয়াল মা ইউহাসাবুল আবদ আস-সালাহ, সর্বপ্রথম কেয়ামতের মাঠে হিসাব হবে কার? নামাজের। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদাত, কিন্তু নামাজের মধ্যে একটা এবাদাত, যে নামাজের মধ্যে আমাদের একটা ক্যাসেট আছে সম্ভবত 30টা ফায়দা কথা উল্লেখ করা হয়েছে, এতগুলি উপকার কিন্তু আমরা জীবনে আমাদের একটা উপকার দেখতে পাই না। নামাজ পড়লাম সারা জিন্দগি, কপালের মধ্যে কি আমরা দাগ ফেলে দিলাম, কিন্তু নামাজ আমার কোনো কাজ, এই নামাজের কোনো ফায়দা দেখলাম না, পেলাম না আমার জীবনে, এই নামাজ কোনো কাজে আসলো না, না দুনিয়ার কাজে না আখেরাতের কাজে আসবে, তাহলে এটা কেমন নামাজ? এটা তাহলে কেমন নামাজ? এই জন্য বন্ধুগণ নামাজের দুইটা দুইটা দিক রয়েছে, একটা হলো বাহ্যিক দিক, একটা হলো ভিতরের দিক, আত্মিক দিক। এটা একটা রুহানি দিক আর একটা বাহ্যিক দিক রয়েছে। নামাজের বাহ্যিক দিক তো আপনি হাত বাঁধলেন, উঠলেন, বসলেন, রুকু, সেজদা, দোয়া, কোরআন সূরা পড়লেন, এটা বাহ্যিক দিক, ঠিক কিনা? কিন্তু নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা হলো কি? খুশু। কি বলা হয় একে? খুশু এবং খুজু। এটা হলো আত্মিক ব্যাপার, খুশু যার সম্পর্ক অন্তরের সঙ্গে। আজ আমাদের একটাই শুধু কারণ যে আমাদের সালাতের মধ্যে আমাদের খুশু নেই। আচ্ছা ভাই, আপনারা একটা প্রশ্ন করি, মনে করেন একজন মানুষ মহারাজা, রাজার উপরে মহারাজা হয় না, একজন মহারাজা আমাদের দিনাজপুরের মহারাজা আছে, কিন্তু এখন নেই, মারা গেছে। মহারাজার কাছে তার কোনো কাজ হাসিলের জন্যে একটা সেই যুগে মনে করেন দাসী উপহার করবে, উপহার দেবে একজন দাসী। তো যদি ওই দাসীটা প্যারালাইসিস থাকে তো কেমন মনে করেন? রাজা তার, ওই মহারাজা তার যে চাওয়া পাওয়া সেটা কি আদায় করে দিবে? টেরা যদি হয়, কানা যদি হয়, হাত পা যদি কাটা হয়, দেখতে কুশ্রী যদি হয়, অসুন্দরী দেখলেই ভাগাই দেবে, এমন যদি একটা দাসী উপহার করে, হাদিয়া দিয়ে, গিফট দিয়ে ওই মহারাজার কাছ থেকে তার কোনো কাজ সিদ্ধি করতে চায়, সম্ভব? বরং ধরে পুলিশ দিয়ে বলে বেড়ালে ভাগাও, কে এটা, বেয়াদব। একজন মানুষের কাছে যদি একটা কানা, খোড়া, ল্যাংড়া, অসুন্দরী, বা যদি এমন হয় একেবারে ডেড বডি নিয়ে গিয়ে হাজির করে, তাহলে রাজামশাই কি রাগ হবেন না খুশি হবেন? নিঃসন্দেহে রাগ হবেন, ঠিক না? তাহলে আপনার এই সালাতটা একটা হাদিয়া। কাকে হাদিয়া করতেছেন? আল্লাহকে। গিফট কাকে করতেছেন? আল্লাহকে। যে গিফটের মধ্যে আত্মা নেই মরা, সে গিফট আল্লাহ কবুল করবেন। এই সালাতের আত্মাকে রুহ কি খুশু, অন্তরের ভয়। খুশু বলা হয় অন্তরের ভয়, ভিতর থেকে যে ভয়টা তাকে বলা হয় কি খুশু। ভিতরে যখন ভয় হয় তখন এই ভয়টার প্রভাব অঙ্গে প্রত্যঙ্গে ফুটে ওঠে, ফুটে ওঠে না? এখন যদি আপনার সামনে একটা বাঘ হাও করে কি লাগবে? অন্তরে ভয় পাবেন, ভিতরেও চুপসে যাবেন, ঠিক না? চোখ মুখ কালো হয়ে যাবে না? ফ্যাকাশে হয়ে যাবে না? ভয়ে চিল্লিয়ে উঠবেন, নরে বাপরে মারে বলে কি বলেন? তাহলে অন্তরের ভয় হলো খুশু। আর এই এই ভয়ের প্রতিফলন যে বাহ্যিক শারীরিক অঙ্গ প্রত্যঙ্গে ফুটে ওঠে এটাকে বলা হয় খুদু। বন্ধুগণ, তাহলে ওই বাদশাকে একটা ল্যাংড়া খোলা বা একটা ডেড বডি একটা দাসী দান করলে বা উপহার করলে গিফট করা যেমন সম্ভব না, আর করলেও যেরকম আপনার কোনো ফায়দা হবে না, নামাজটাও আপনি কাকে গিফট করছেন? মহান রব্বুল আলামিনকে। কিন্তু সেটা মৃত্যু নামাজ, ডেড বডি নামাজ, এটা নড়ে না, চড়ে না, এর কোনো হারকাত নেই, এর কোনো প্রভাব নেই, এর কোনো প্রতিফলন নেই। সুবহানাল্লাহ, কি করে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন এক নামাজ আদা করলেন যেটা আদতে পরিণত হলো, যার সেটা এবাদতে পরিণত হলো না? এর মধ্যে মহাব্বত নেই, এর মধ্যে ভয় নেই, এর মধ্যে আপনার আশা আকাঙ্ক্ষা নেই, এমন একটা হাদিয়া দিলেন আল্লাহকে, যে হাদিয়া আপনার আল্লাহ কবুল তো দূরের কথা, বরং আপনার দিকে চেয়ে দেখবেন না। বন্ধুগণ, এই জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে এই খুশু এবং খুজু সালাতে যদি আপনার থাকে, তাহলে এই সালাতটা আপনার প্রাণবন্ত সালাত হবে, জীবন্ত সালাত হবে। এই সালাতে আল্লাহকে হাদিয়া করলে, গিফট করলে, এর মাধ্যমে আপনার দুনিয়াবী ফায়দা এবং আখারে আখরাতেরও ফায়দা কি হবে? হাসিল হবে। আর যদি ল্যাংড়া খোলা বরং কিছুই নাই ডেড বডি নামাজ যদি আল্লাহর উপহার করেন, তাহলে সেই সালাত দিয়ে আপনার কিছুই আশা করা সম্ভব নয়। আর কেউ যদি আশা করে, তার মতো আহাম্মক, তার মতো মূর্খ বেকুফ আর কেউ হতে পারে? কে হতে পারে না? এই জন্য বন্ধুগণ, আসুন আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা জানলাম খুশু মানে অন্তর ভিতর থেকে যে ভয় হয়, যে ভয়ের কারণে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায়? নিস্তব্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়, অবিচল হয়ে যায়, নড়াচড়া করে না, গুত্রা টানে না, এদিকে খুশখুশ করে না, ওদিকে করে না, আপনার সবকিছু আল্লাহর কাছে অবনীত হয়ে, সবকিছু আল্লাহর কাছে সারেন্ডার হয়ে, সবকিছু আপাদ মস্তক আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার কি হবে? অন্তর থেকে ভয়, ভিতর থেকে শব্দ, কান্না আসবে, চোখ দিয়ে পানি বইবে, এবং ওই সালাতের মধ্যে আপনার কি হবে? মজা পাবেন। এই সালাত দিয়ে দুনিয়ারও ফায়দা পাবেন, আখেরাতও ফায়দা পাবেন। বন্ধুগণ, এই ভয় ভীতিটা, এই বিনয়টা দুই প্রকার, একটা হলো ইমানি আর একটা হলো মুনাফিকি। সত্যিই যদি আপনার ইমান তাজা থাকে, আল্লাহর সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকে, দিন সম্পর্কে সঠিক জ্ঞান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি নিয়ম জানা থাকে, রাসূলের তরিকা অনুযায়ী আপনি নামাজ আদায় করেন, ওই সালাত যদি আল্লাহর ভয় ভীতি নিয়ে, আল্লাহর আজমাত ও জালালাত, আল্লাহর শান ও শওকাত, আল্লাহর সেই মহিমা, আল্লাহর সেই বরকত, আল্লাহর সেই মর্যাদা, আল্লাহর সব কিছু যদি আপনার অন্তরে গেঁথে যায়, এই নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এটা হলো কি সত্যিকারে মৌমিনের কি ভয় ও ভীতি, মৌমিনের বিনয় ও নম্রতা, মৌমিনের খুশু ও খোঁজো। আর একটা হলো কি মুনাফিকের মন খুশু খোঁজো। মুনাফিকের খুশু খোঁজো কেমন? সেটা হলো যে আপনি দেখবেন যে তার কাঁধটা, তার হাতটা, তার গলাটা দেখবেন নুয়ে গেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠতেছে, যে বুঝি কতই যে ভয় ভীতি করে নামাজ পড়তেছে, কতই যে পাক্কা নামাজি, কিন্তু প্রকৃত তার অন্তরটা কি সম্পূর্ণ খালি, সম্পূর্ণ খালি। সে কি বলবো, কৃত্রিম সে কি করে ভয় ভীতি দেখায় মানুষকে, যে কতই যেন ভয় করে নামাজ পড়ছে। সত্যিকারে এটা হলো কি মুনাফিকের খুশু খোঁজো। এই জন্য খুশু খোঁজো অন্তর থেকে হতে হবে, যার প্রভাব অন্য প্রত্যঙ্গে পড়তে হবে। এবং মনে রাখতে হবে এই খুশু ও খুজু আপনাকে গোপন রাখতে হবে, আপনি মানুষের কাছে প্রকাশ করবেন, আপনি ভান করে কাঁদবেন, ভান করে আপনি নিয়ে যাবেন, যেন মনে হচ্ছে খুব ভয় করছেন। না, এটা সত্যিকার অন্তর থেকে যখন হবে তখন কিন্তু আর দেখাবের প্রয়োজন হবে না, তখন কষ্ট করে আর মানুষকে দেখাবের প্রয়োজন হবে না। আফসাব আপনার ভয় ও ভীতি, আফসাব আপনার বিনয়িতা, আফসাব আপনার অন্তর কি হবে আল্লাহর ভয়ে কি হয়ে যাবে, একেবারে নরম হয়ে যাবে। এই জন্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুম খুশুউন নিফাক, ফাকিল আলা ওমা খুশুউন নিফাক, قال ان ترى الجسد خاشعا والقلب ليس بخاشع। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন যে মুনাফিকি মার্কা খুশু থেকে দূরে থাকো। জিজ্ঞেস করা হলো মুনাফিকি মার্কা বা মুনাফিকি বা নিফাকি খুশু আবার কেমন, কয় দেখবা শরীরটা খুব মনে হচ্ছে ভয় ভীতি সহকারে কিন্তু তার অন্তরে যারা পরিমাণেও ভয় ভীতি নেই। এইভাবে হুযায়ফা ইবনুল ইয়াজ বলেন কান ইয়াকরাহু আন ইউরিয়াল রাজুলু মিনাল খুশু আকসারা মিম্মা ফি কালবি, অন্তরে ভয় খুবই কম কিন্তু বাইরে অনেক দেখাচ্ছে। এটা ফজলুল নেয়াজ বলছেন, এটা কি ঘৃণিত, কোন একজন একজনকে দেখলেন যে তার হাত দুটা খুব এবং খুব সামনে নয়ে নামাজ পড়তেছে, মনে হচ্ছে খুবই ভয়, তো বললেন যে ওই ব্যক্তি তুমি যে ভয় ভীতি দেখাচ্ছ, খুশু খুজু দেখাচ্ছ, এই খুশু খুজু তা আসলে এই অঙ্গ প্রত্যঙ্গে যেটা তুমি দেখাচ্ছ সেটা না, বরং ওয়াশারা এরা হা হোনা ইলা সদরিহি, আসল ভয় তো কোথায়, খুশি খুশি কোথায়, খুশি হলো অন্তরের মধ্যে। ওয়াশারা লা হা হোনা ওয়াশারা ইলা মানকাবাই, আর তোমার যে দুইটা হাতকে একেবারে নয় দিয়েছো এটাতে মধ্যে আসলে তোমার ভয় না, ভয় হলো অন্তরের মধ্যে। এই জন্য বন্ধুগণ সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, আউযু বিল্লাহি মিন খুশুইন নিফাক, ক্বিলা লাহু আমা খুশুন নিফাক, ক্বাল আই আন ইয়ারা আল জাসাদা খাশিয়ান বললেন যে তুমি বাহ্যিক ভাবে দেখবে বুঝি খুব ভয় করতেছে, ভিতরে খুবই ভয় তার অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু ভিতরে কোনই ভয় নেই। এজন্য বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে খুশুর মাধ্যমে, এই ভয় ভীতির মাধ্যমে, বিনয়তার মাধ্যমেই নামাজকে প্রাণবন্ত করা যেতে পারে, তার রূহ আত্মা ফিরে আসবে এবং এই সালাতে আপনার কি কাজে আসবে। বন্ধুগণ খুশুর ইসলামে দারুণ এর গুরুত্ব এসেছে, আর এই জন্যই আল্লাহ নবী বলেন আউয়ালু শাইইন ইউরফাউ মিন হাযিহিল উম্মাহ আল খুশু হাত্তা লা তারা ফিহা খাশিয়ান, রাওয়াহু তাবরানী ও ইসনাদুহু সহীহ। আল্লাহ নবী বলেন সর্বপ্রথম এই উম্মত থেকে জিনিসটা উঠে যাবে সেটা কি, খুশু, হাত্তা লা তারা ফিহা খাশিয়া, এমন দেখবে যে নামাজি নামাজ পড়বে অনেকে কিন্তু কোনো ভয় খাশু খুশু সহকারে খুশু সহকারে নামাজ পড়ার সংখ্যা তুমি দেখতেই পাবে না। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল খুশু ওয়া আখিরু মা তাফকিদুনা মিন দীনিকুম আস সালাহ, তোমাদের দিনের সর্বপ্রথম যে জিনিসটা উঠে যাবে সেটা কি, খুশু এবং খুজু, আর সর্বশেষ যে জিনিসটা উঠবে সেটা কি, নামাজ ও সালাত। ফরুব্বা মুসাল্লিন লা খাইরা ফি, অনেক নামাজে নামাজ পড়বে তার নামাজে কোনোই কল্যাণ নেই, কোনো উপকারই আসবে না তার নামাজ। ওয়া ইউশিকু আন তাদখুল আল মসজিদ ফালা তারা ফিহিম খাশিয়া, তুমি নামাজ মসজিদে গিয়ে ঢুকে দেখবে একজন মানুষও ভয় ভীতি সহকারে নামাজ পড়ে না, আনুষ্ঠানিকতা সবাই আদত এবাদত কেউ করতেছে না, সুবহানাল্লাহ। আজকাল মসজিদে গিয়ে দেখবেন খালি উঠো বসো, যে যত তাড়াতাড়ি ইমাম নামাজ পড়ায় সে তত ভালো। তারাবির নামাজের সময় রমজান মাসে দেখা যায় যেই কারি সাহেব, যে ইমাম সাহেব, যে হাফেজ সাহেব দ্রুত নামাজ পড়াতে পারে তার মুসল্লির সংখ্যা কে বেশি, কোন মসজিদে আগে নামাজ হয়, উঠো আর বসো, আনুষ্ঠানিকতা একটা অভ্যাস যেন, এটা যে একটা ইবাদত, এটার মধ্যে যে ভয় ভীতি কিচ্ছুই দেখা যায় না। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কথায় আজ বাস্তবে হয় সেটা কি আমাদের প্রতিফলিত হচ্ছে। বন্ধুগণ এই জন্য খুশু এবং খুশুর যে এটা হলো গুরুত্ব অত্যন্ত, কারণ খুশু ছাড়া ওই নামাজ হলো আত্মাবিহীন নামাজ, এর কোনোই ফায়দা হবে না, এর ফজিলত অনেক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় যারা খশু এই ভয় নিয়ে নামাজ পড়ে তাদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় কি প্রশংসা করেছেন। আল্লাহ সুরা মুমিনুনা বলেন, কাদ আফলা আল মুমিনুন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনরা কল্যাণকামী হলো, ওই মুমিনরা তারা কৃতকার্য হলো, তাদের জীবন ধন্য হলো দুনিয়া এবং আখেরাতে, যারা কি তাদের নামাজের মধ্যে কি করে ভয় ভীতি সহকারে নামাজ পড়ে। আল্লাহ অনেকগুলি গুণ বর্ণনা করার পরে শেষে গিয়ে বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল জান্নাতাল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা মুমিনের শেষে গিয়ে বলছেন যে এরাই জান্নাতুল ফেরদাউসের কি হবে, হকদার হবে। তাহলে নামাজের মধ্যে যদি খশু থাকে, এই নামাজ আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে উন্নত মানের জান্নাত। এই জন্য আল্লাহ নবী বলেন, জান্নাত যদি চেতে চাও তাহলে কোন জান্নাত চাও? জান্নাতুল ফেরদাউস চাও। কে থাকবে জান্নাতুল ফেরদাউসে? সকল নবী রসুলগণ, ঠিক না? সকল নবী রসুলদের সাহাবাগণ, আনসারগণ, ভালো ভালো বড় বড় মহাদ্দেস, সাহাবা ইকরাম, তাবিয়ে জাম, বড় বড় ইমাম, মহাদ্দেসিন, সালেহীন, সুহাদা, হ্যাঁ, এরা থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, যদি নামাজে আপনি খাশে হতে পারেন, ভয় ভীতি সহকারে নামাজ পড়তে পারেন, তাহলে এই নামাজ আপনি কোথায় নিয়ে যাবে? জান্নাতুল ফেরদাউসে। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়া ইন্না আলাইকা বিয়াতু ইল্লা আলাল খাশিয়িন, সূরা বাকারা 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে নামাজ ভারী কাদের উপরে? মুনাফিকদের উপরে। কিন্তু যারা সত্যিকারে ভয় ভীতি সহকারে নামাজ পড়ে, আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, মহাব্বতের সঙ্গে নামাজ পড়ে, তার জন্য নামাজ কি খুবই হালকা, তার জন্য কোনো ই নেই, নামাজ ভারী না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিয়িনা লিল্লাহ লা ইশতারুনা বিআয়াতিল্লাহি তামানান কালিলা, সূরা আলে ইমরান 199 আয়াত। আল্লাহ বলেন যে আল্লাহর ভয়ে ভীত সহকারে নামাজ পড়ে, তারা আল্লাহর দিনের বিনিময়ে কিছুই করাই করে না, ধর্ম ব্যবসায়ী না এরা, এরা কোরআন বিক্রি করে, হাদিস বিক্রি করে, ধর্মের নামে, দিনের নামে এরা কিছু ক্রয় করে না, বরং আল্লাহর ভয় এদের অন্তরে রয়েছে, যার ফলে এরা যখন ইবাদত করে তখন তারা এই ইবাদতে মজা পায়, মহাব্বতের সঙ্গে করে, ভয় ভীতি সহকারে আশা নিয়ে এরা ইবাদত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ সম্পর্কে বলেন, ওয়া ইয়াদউনা না রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিয়িন, সূরা আনবিয়ার 90 আয়াত। আল্লাহ বলেন যে নবী রাসূলগণ যারা ভয় ভীতি সহকারে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ডাকে, এবং তারা কি অত্যন্ত ভীত এবং ভয় সহকারে তারা কি করে ইবাদত করে। সুবহানাল্লাহ। সুফিরা বলে যে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ অর্ডার করছেন তাই, এর মাধ্যমে আমরা জান্নাতও চাই না, জাহান্নাম থেকেও পানা চাই না। বলেন নাউজুবিল্লাহ। নবী রাসূলগণ ইবাদত করেন, আল্লাহকে ডাকেন কিসের সঙ্গে? ভয় ভীতি সহকারে, আশা আকাঙ্ক্ষা নিয়ে। আর সুফি শয়তানরা কয় আমরা ইবাদত শুধু আল্লাহর মহব্বতে করি, রসুলের মহব্বতে করি। ইবাদত তিনটা জিনিস সমন্বয় হতে হবে, মহব্বতের সঙ্গে হতে হবে ইবাদতটা, এটা আল্লাহর অর্ডার, রসুলের অর্ডার, ভয় সহকারে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে। এই তিনটা একসঙ্গে যদি ইবাদত না থাকে তাহলে সেটা ইবাদতই না, সেটা কি হবে? আদত হয়ে যাবে। আর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা হতে হবে, আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে। আর কার তরিকায় হতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কোনো নকশাবন্দী তরিকায় না, পুরপুরিয়া তরিকায় না, বা চিস্তিয়া তরিকায় না, তরিকা কার হবে? মুহাম্মাদি তরিকায় সালাতটা হতে হবে, আপনার যে কোনো ইবাদত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়াইখিরুনা লিল আযকার ইয়াবকুনা ওয়া যীদুহুম খুশুয়া, সূরা ইসরার 109 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে তারা কি করে? ভয় ভীতি সহকারে তারা কন্দন করতে করতে কি করে? তারা অবত মস্তকে কি বলে নিচু হয়ে তারা কি পড়ে? সেজদায় পড়ে যায়, এবং তাদের ভয় ভীতি বেড়ে যায়। আল্লাহু আকবার। মুমিন কারা? যারা করে কি ভয় সহকারে, একেবারে সেজদায় পড়ে যায় এবং তাদের আরো ভয় কি হয়ে যায়, বেড়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে নারী পুরুষদের 11টা গুণ বর্ণনা করেছেন। মুসলিম, মুমিন, এরা রোজাদার, এরা ভয়ভীতি, এরা কি বলে সদকা করে, দান খয়রাত করে, এরা জিকির করে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে প্রতিটি নারী পুরুষের 11টা গুণ বর্ণনা করেছেন। ওইখানে এই প্রশংসাতে এগুলো বর্ণনা করেছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত,
ওই পুরুষ যারা আল্লাহকে ভয় করে, ওই নারী যারা আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার। তাহলে এই যে ভয় ভীতি খুশু, এটা একটা ভালো গুণ, মমিন মমিন মুসলমান পুরুষ নারীদের গুণ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে গিয়ে বলেন, আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই গুণের অধিকারী যারা তাদের জন্য আল্লাহ কি রেখেছেন, তার ক্ষমা প্রস্তুত রেখেছেন এবং তার জন্য অসীম তাদের জন্য আজর সওয়াব প্রতিদান রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারে খুশু সহকারে নামাজ পড়লে ওই নামাজে ফায়দা আছে না নাই? অবশ্যই ফায়দা রয়েছে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু ওয়া যাকারা মিনহুম ওয়া রাজুলুন যাকারা আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, সাত শ্রেণীর মানুষ জান্নাতে কিয়ামতের দিন আল্লাহর আশে নিচে কিভাবে ছায়া পাবেন, তার মধ্যে একজন যে একাকী দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়ে বা জিকির করে বা কোরআন তেলাওয়াত করে, তখন কি করে, ফাফাদাত আইনা, তার দুই চোখ দিয়ে টপ টপ করে অশ্রুসজল হয়, সুবহানাল্লাহ। আমার এক ছোট ভাই রিয়াদে থাকে, আমাকে প্রায় টেলিফোন করে, বলে আপনার এই খুশু খুজুর, এই আমার আবকিক ইসলামিক সেন্টারে নামাজের 11টা ক্যাসেট তৈরি হয়েছিল, তার মধ্যে একটা ছিল নামাজের ফায়দা, একটা ছিল খুশু খুজু, এবং খুশু খুজু কি করলে বাড়ে, এই বিষয়টা অপরিপূর্ণ ছিল। এই ছোট ভাই আমাকে প্রায় টেলিফোন করে, এত চেষ্টা করে চোখ দিয়ে তো পানি বের হতে চায় না, তা আপনি এই ক্যাসেটটা যদি অনুরোধ করি তৈরি করতেন তাহলে আমরা হয়তো উপকৃত হতে পারতাম। যার ফলে এই ভাইকে কেন্দ্র করে নতুন করে আবার আমাদের আলোচনা, হয়তো আজকে নতুন করে আমরা আলোচনা করছি, ও তাকে এবং সবাইকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন খুশু এবং খুজু সহকারে নামাজ পড়ার কি করেন, তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন, খামস সালাতিন ইফতারাদাহুন আল্লাহ তাআলা ওমান আহসানা উযুআহুন্না ওয়া সালা ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলা আল্লাহি আহাদুন আন ইগফিরা লাহ ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলা আল্লাহি আহাদ ইনশা গাফারা লা ওয়া ইনশা আযাবা। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে সুন্দর করে ওযু করলো, সময় মতো নামাজ পড়লো, রুকু পূর্ণ করলো এবং খুশু সহকারে ভয় ভীতি সহকারে নামাজ পড়লো, আল্লাহর জন্য তার সঙ্গে একটা কি চুক্তি হয়ে গেল, কি হলো, চুক্তি হয়ে গেল, কি চুক্তি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আর যে ওইভাবে নামাজ পড়লো না, রুকু পূর্ণ করলো না, রুকুতে চুরি করলো, সেজদায় চুরি করলো, নামাজ সব জায়গায় উল্টো পাল্টো করলো, রাসূলের তরিকায় করলো না, পরিপূর্ণ করে পড়লো না, সময় মতো করলো না, সুন্দর করে উজু করলো না, ফালাইসা লাহু আলা আল্লাহি আহাদুন, আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে তার কোনো কি অঙ্গীকার নাই, কোনো চুক্তি নাই, চাইলে ক্ষমা করতে পারেন আর না চাইলে তাকে আযাব দিবেন, সুবহানাল্লাহ। হাদিসটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, 425 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। এভাবে আল্লাহ নবী বলেন, মান তাওয়াদ্দা ফাহসানা উযুআ সুম্মা সাল্লা রাকাতাইন ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজিহি ওয়া ফী রিওয়ায়াতিন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহ গুফিরা লাহু মা তাকাদ্দা মিন যানবি ওয়া ফী রিওয়ায়া ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ রাওয়াহুল বুখারী ওয়া নাসাঈ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুন্দর করে উযু করলো, দুই রাকাত নামাজ পড়লো অন্তর সহকারে, ভয় ভীতি সহকারে, একেবারে তার সেই নামাজেই তার মন দিয়ে, দুনিয়ার কোথাও না, ওই ব্যক্তির মতো না যে নামাজ ভুলেছে ইমাম সাহেব কারণ আপনার হিসাব আমার কমপ্লিট হয় নাই, এমন না, বরং পরিপূর্ণভাবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ল, ওই নামাজে বাইরের কোনো কথা আলোচনা করলো না, দুনিয়া চলে গেল না, বউর মানে বউ বেটির কথা চিন্তা করলো না, বাড়ির কথা চিন্তা করলো না, তেজারতের কথা চিন্তা করলো না, ধান্দা বান্দা করলো না, বরং আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয় ভীতি সহকারে নামাজ পড়লো। আল্লাহ নবী বলেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ ওই দুই রাকাত নামাজের কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। নিষ্পাপ ব্যক্তি যার কোনো পাপ নাই, ওষুধ খায়, ঘুষ খায়, জেনা করে, চুরি করে, বাটপারি করে, দুই নম্বরি করে, স্মাগলারি করে, বেপর্দায় থাকে, কি বলেন, আল্লাহ নবী বলেন সে নিষ্পাপ, এই দুই রাকাত নামাজ পড়ার ফলে অপরিহার্য ইল্লা ওয়াজাবাতুল জান্নাহ, অন্য বয়ে আছে ওই ব্যক্তির এই দুই রাকাত নামাজের জন্য জান্নাত তার জন্য কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। চিন্তা করেন খুশুর কি ফজিলত, খুশুর হুকুম সঠিক মতে খুশু, খুশু ওয়াজিব, নামাজের মধ্যে খুশু সহকারে নামাজ পড়া কি ওয়াজিব, কারণ আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহু লাকাবীরাতুন ইল্লাল খাশিঈন, তোমরা ধৈর্যের সঙ্গে নামাজের মাধ্যমে তোমরা কি করো, আল্লাহর কাছে চাও, সাহায্য চাও, এবং মনে রাখো এই নামাজ ভারী কাদের উপরে, মুনাফিকদের উপরে, খাস যারা ভয়ভীতি সহকারে নামাজ পড়ে এদের জন্য ভারী নয়, এদের জন্য কি না ভারী না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা খুশু খুজু সহকারে নামাজ পড়ে না তাদের এখানে কি করছেন, এখানে আল্লাহ রাব্বুল, ভাই মোবাইলগুলি বন্ধ করেন প্লিজ, কোরআন হাদিসের আলোচনায় মোবাইল বাজা বেয়াদবি এর চেয়ে বেয়াদবি আর কিছু হতে পারে না, যারা আছে পকেট থেকে মোবাইল বন্ধ করে রাখেন, সাইলেন্ট করে রাখেন, বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ভয় ভীতি সহকারে নামাজ পড়ে তাদের জন্য নামাজ হালকা, আর যারা ভয় ভীতি সহকারে পড়ে তাদের জন্য ভারী। তাহলে এর অর্থ হল এই যে খুশু না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ঘৃণা করছেন, আর ঘৃণিত ওইটাই জিনিস, ঘৃণিত তখন হতে পারে যখন কোনো ওয়াজিব জিনিস হয়। এই জন্য বন্ধুগণ খুশু খুশু সহকারে নামাজ পড়ে কি ওয়াজিব। আরো মনে রাখতে হবে নামাজে এতেদাল এবং ইতমিনান, ইতমিনান বলা হয় প্রত্যেকটা জায়গা থেকে স্থির ভাবে, রুকু থেকে স্থির ভাবে, খালি গেলেন উঠলেন তাহলে এটা ইতমিনান হলো না, ঠিকভাবে এতেদাল, এতেদাল মানে উঠে সম্পূর্ণভাবে সোজা দাঁড়া, প্রথম সেজদা থেকে উঠে সোজা বসা, এগুলিকে এতেদাল বলে। এতেদাল এবং ইতমিনান নামাজের যে ১৪টা রুকুন রয়েছে তার মধ্যে এগুলি রুকুন, কাজী খুশু ছাড়া কখনই ইতমিনান হতে পারে না। তাহলে নিঃসন্দেহে খুশু যে ওয়াজিব এর মধ্যে কোনো সন্দেহ নেই, খুশু সহকারে নামাজ না পড়লে তার নামাজের সেই কোনো ফায়দাই পাবে না। এজন্য এখন আপনাদের আমাদের আসল আলোচনায় নিয়ে যেতে চাই, কেন আমাদের এই খুশু থাকে না, কারণটা কি, খুশু সহকারে নামাজ পড়তে হবে কি বলেন? তাহলে দুইটা প্রশ্ন আপনাদের, কি কি কারণে এই খুশু চলে যায়, আর আরেকটা আপনাদের আমার কাছে থাকবে সেটা হলো প্রশ্ন কি করলে এই খুশু খুজু আমরা নামাজে নিয়ে আসতে পারি। রুহ আলা নামাজ, জীবন্ত নামাজ, আত্মা আত্মা সম্মিলিত নামাজ কিভাবে আমরা পড়তে পারি, ঠিক না ঠিক? আসুন এই দুইটা প্রশ্নের উত্তরই আমাদের আলোচনার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো কেন আমাদের এই খুশু নাই, কেন আমাদের কি কারণে আমাদের এই খুশু আমাদের থেকে বিদায় নিয়েছে। প্রথম উত্তর হলো আল্লাহ নবী নিজেই বলেছেন সর্বপ্রথম আর উম্মত থেকে খুশি উঠে যাবে। এর মানে হচ্ছে যে ইমান দুর্বলতা এই খুশি উঠে যাওয়ারই জিনিস, এটা থাকার জিনিস নাই। দুই নম্বর কারণ হলো আমাদের ইমান দুর্বল, কি ইমান দুর্বল, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ক্ষীণ, চিনি না আল্লাহরে, আমরা চিনি না নামাজের গুরুত্ব, বুঝি না নামাজের গুরুত্ব, কাজে যে জিনিসের গুরুত্ব থাকে। এক ভাইকে জিজ্ঞেস করলাম সকালের নামাজ জামাতে উঠতে পারে না, ফজরের নামাজ, আমি বললাম অ্যালার্ম দিয়ে দিবে, কয়েক ঘুমে ডিস্টার্ব হয়ে যায়, তো বললাম যে আপনি ডিউটিতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন না, কয় হ্যাঁ তা তো দিই, তো বললাম যে আপনি ডিউটিতে যাওয়ার জন্য এটার গুরুত্ব বুঝলেন, এই জন্য আপনি কি দিয়ে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন, আর আপনি আল্লাহর যেটা দায়িত্ব, আল্লাহ যেটা ফরজ করে দিলেন ফজরের নামাজ, এটার জন্য তো দিতে পারেন আপনি, কয় আল্লাহ মাফ করে, মানুষ তো মাফ করে না, বলে নাউজুবিল্লাহ, এর চাইতে জয়ীফ ইমানের মানুষ আর কি হতে পারে, যে মানুষকে ভয় করে আল্লাহকে ভয় করে না, দুনিয়ার জন্য সে সজাগ কিন্তু দিনের জন্য সে গাফেল, রিয়ালের জন্য ডলারের জন্য সে খুব চোখমান কিন্তু আল্লাহকে মানুষকে খুশি করার জন্য সে ব্যস্ত, দুনিয়ার মোহে সে ব্যস্ত কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর পরিচয়, দিনের পরিচয়, নবীর পরিচয়, জান্নাত জাহান্নামের কথা তার অন্তরে আছে, থাকলে কি সে ঘুমাতো এভাবে, কখনোই ঘুমাতো না। আমার এক বন্ধু ছাত্র জীবনের কথা, ঘুম খুব মানে ভারী ঘুম, তো সবাইকে বলে রাখতো আমার ঘুমে ডেকে নিয়ে যাবে ফজরের সময়, ও ডেকে ডেকে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যেতাম, তার ঘুম ভাঙত না। এরপরে বুদ্ধি করলো কি, কানের মধ্যে দড়ি বানায় রাখে, রশি সুতা, আমাদের রুমে আর আমরা কেউ ডাকি না, তুই ঘুম ভাঙে না তোরে ডাকবো না, তো কানের মধ্যে সুতা বাঁধে ওই জানালা দিয়ে বাইরে বের করে রাখে। আমাদের এই ক্লাসের অন্য রুমে থাকতো আব্দুর রশিদ ভাই, কয় আমার এই সুতা ধরে বাইরে থেকে টানবা, আব্দুর রশিদ ভাই মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজারছিলেন, উনি ওই ধরে টান মারলে মাঝে মাঝে চিলিয়ে উঠত, লাফ দিয়ে উঠত, সুবহানাল্লাহ। আপনার ঘুম ভাঙে না, আপনার বন্ধুকে বলেন, ভাইকে বলেন, স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, পড়োশীকে বলেন, অ্যালার্ম দিয়ে রাখেন, কোনোটাই করবেন না। এর মানে কি, অন্তরে ভয় আছে কি? ভয় নেই। এই জন্য বন্ধু কোন খুশু চলে, খুশু না হওয়ার কারণ নামাজে যে আমাদের আল্লাহর সঙ্গে পরিচয় অত্যন্ত পরিচয় নাই বললে চলে, আল্লাহর ভয় ভীতি নেই, আমাদের ঈমান অত্যন্ত দুর্বল, এটাই দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ, আমরা যা অপ্রয়োজনীয় জিনিস এবং সালাত যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এ সম্পর্কে গাফেল এবং অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা কি ব্যস্ত থাকি, কে কি করলো, কি হলো না হলো, নামাজে গিয়ে দৌড় দৌড় দিয়ে গিয়ে দাঁড়ালাম, আর দুনিয়ার এটা ওটা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করতে থাকলাম, তা আপনার খুশি থাকবে? কখনই থাকবে না। তিন নম্বর কারণ হলো বেশি বেশি কুমন্ত্রণা, শয়তানের কি বলে, আপনার বিভিন্ন সংশয় বিভিন্ন শাহওয়াত আপনার অন্তরে জমে বসে আছে, দুনিয়ার ভালোবাসা, গাড়ি নারী বাড়ির পারি টাকা পয়সা রিয়ালের ভালোবাসা, আল্লাহর এবং রাসূলের ভালোবাসার চাইতে নামাজের ভালোবাসাইতে বেশি, এই বিভিন্ন সংশয় সন্দেহ এবং শাহওয়াত নিয়ে পিছনে ছুটতে থাকে নামাজে দাঁড়ায়, কি হবে কেমনে হবে, এই জন্য তার খুশু দূর হয়ে যায়। এইভাবে দুনিয়ার অনেক মহব্বতের মহব্বতের জিনিসের সঙ্গে আমাদের অন্তর ঝুলা, যার কারণে আমাদের অন্তর নামাজের সঙ্গে কি হয় না, সম্পৃক্ত হয় না। এইভাবে অনেক, এই হলো ও আমাকে মারতে চায়, এটা ক্ষতি হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, এই সমস্ত বিভিন্ন মানে আমার জন্য যেটা ক্ষতিকর এগুলি নিয়ে আমি ব্যস্ত, কিভাবে ওটাকে আমি কি করবো, ডিফেন্স করবো, কিভাবে ওটাকে প্রতিহত করব, কিভাবে ওরা সাজা দিব, এই ব্যস্ত থাকি। অনেক সময় ভালোবাসার জিনিস ডিস্টার্ব করে, অনেক সময় কষ্টদায়ক জিনিস কি করে, কষ্ট দেয়, যার ফলে খুশু আমাদের নামাজ থেকে দূরভূত হয়। ঠিক এইভাবে নামাজ পড়ি, কিন্তু নামাজে কি পড়লাম আর কি করলাম কিছুই যাই না, কানা হাফেজ, সূরা ফাতিহা পড়লাম এর অর্থ যায় না, তো আমার সূরা পড়ে কি বলে তাকবীরে তাহরিমের অর্থ বুঝি না, সানার অর্থ বুঝি না, সূরা ফাতিহার অর্থ বুঝি না, কোরআন পড়ি কিছুই বুঝি না, দোয়া খালি কানা হাফেজ। আর আমরা তো মাশাল্লাহ, আমরা অনেক সময় একটা তবে হাজার ইমাম ইমামের প্রসব ছেড়েই দিই, কিছু করি না, ইমাম ইমাম সাহেব তো কোথায় মিলাদ পড়াবে আর কোথায় কি করবে, এ নিয়ে ব্যস্ত, তিনিও ব্যস্ত আর আপনিও ব্যস্ত, নামাজে খুশু হবে, কিচ্ছুই বুঝলেন না, কিচ্ছুই জানলেন না, কি পড়লেন, তো এই নামাজে কখনই আপনার খুশু খোঁজ হবে না। এইভাবে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ না হওয়া, আপন আপন তরিকার নামাজ। ভাই আপনাদের আগে বলছিলাম যে আদত মানে অভ্যাস বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক কিনা, আর ইবাদত একই রকম হতে হবে, ঠিক কিনা, ঠিক। এখন নামাজ মসজিদে একই রকম দেখেন না, বিভিন্ন ধরনের, বাংলাদেশের হুজুরের নামাজ একরকম, এখানে হুজুরের একরকম, এক একজন আবার এক রকম, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি নামাজ না হয় ওই নামাজে খুশু হবে, কখনই হবে না। এইভাবে সবচেয়ে বড় সমস্যা হলো ইবলিস শয়তান, ইবলিস শয়তান খিনজিব শয়তান, এই খিনজিব শয়তানের কাজই হলো নামাজের মধ্যে ডিস্টার্ব দেওয়া। শয়তান কসম খেয়েছে, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِن خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান কসম খাইছে, সে বলছে তার কাজ হলো আমি সামনে পিছনে ডানে বামে বসে বনি আদমকে যে করেই হোক তাকে জাহান্নামে নিয়ে যাবই, আমি একাই জাহান্নামে যাব না, শয়তান আপনার পিছনে লেগে আছে। খিনজিব শয়তান চাচ্ছে আপনার নামাজে ডিস্টার্ব করার জন্য, খিনজিব শয়তান আপনাকে অসহসা দিচ্ছে, আপনার কমনটা দিচ্ছে, এদিক ওদিক নিয়ে যাচ্ছে, দুনিয়ার মহব্বত জুড়ে দিচ্ছে, কোথায় কোথায় আপনাকে ঘোরায় নিয়ে বেড়াচ্ছে, চলে যাচ্ছেন বাড়িতে, চলে যাচ্ছেন রাস্তায় ঘাটে, ব্যবসা বাণিজ্য, আপনার কাজই হলো নামাজের যে মজা এই নামাজ মস্ত করে দেয়, নামাজের যে রং এই আত্মাকে শেষ করে দেয়, ডেড বডি নামাজ বানিয়ে দেয়, যাতে করে এই নামাজ আপনার পড়া হলো কিন্তু কোনো কাজে আসবে না, এই শয়তানের কারণেও আপনার এই নামাজে কি হয় না, আপনার খুশু খুঁজো আসে না। নয় নম্বর কারণ হলো, দশ নম্বর কারণ হলো যে এই খুশু খুজুর ফজিলত এবং এর আহমিয়াত এর গুরুত্ব সম্পর্কে আমরা অকেফাল না। এই ধরনের খুশু খুজু নিয়ে আলোচনা কোনদিন শুনছেন নাকি? তো কোথেকে আপনার খুশু খুজু আসবে, না জানা থাকলে তো জানতে হবে, তারপর না সেটা হবে কি বলেন? এখন যাই আমরা আলোচনা করি যে কি করলে আমাদের এই খুশু খুজু বাড়বে এবং এই নামাজটা রুহানি নামাজ হবে, যে নামাজের আমাদের কাজে লাগবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশু সহকার নামাজ পড়তে বলছেন, রাসূল সাল্লাম পড়তে বলছেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূল এমন কাজের অর্ডার করেন না যেটা অসম্ভব। কি বলেন? এটাকে অর্জন করা, এটাকে কাসব করা, এটাকে আয়ত্তে আনা কি সম্ভব? আমাদের এখানে কারণগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভালো করে খেয়াল করেন আমার সঙ্গে, কিছু কারণ আছে করণীয় যেগুলি করলে আমাদের খুশু বাড়বে, আর কিছু কারণ আছে বর্জনীয়, বর্জন করলে আমাদের খুশু বাড়বে। প্রথম আমরা আলোচনা করি যেগুলি ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। বর্জনীয় এমন কিছু জিনিস রয়েছে বর্জন করলে আমাদের নামাজ কি হবে, এটা প্রাণবন্ত নামাজ হবে, খুশু খুশু সহকারে নামাজ হবে, এবং এই নামাজ দুনিয়া আখেরাত আমার ফায়দা আসবে। আর কেনই বা খুশু আসবে না যদি পাহাড় কাঁদতে পারে, জমিন কাঁদতে পারে, ভয় ভীতি তার হতে পারে, আসমান হতে পারে। আল্লাহ রাব্বান কি বলেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআ, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তো দেখবে পাহাড় কি ভয় ভীতি নয়ে গেছে, মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চির চিন্ন ভিন্ন হয়ে গেছে, চিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহু আকবার, কোরআনের ভয়ে আল্লাহর ভয়ে যদি পাহাড় কাঁদতে পারে, ফেটে চুরমার হয়ে যেতে পারে, তো মানুষ যাকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ভয় ভীতি সহকারে, তার অন্তরে ভয় আসতে পারে না? পারে না, অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা আরাদ ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনা ওয়াসফাকনা মিনহা ওয়াহমালহা আল ইনসান, কোরআনের আমানত পৃথিবী আসমান জমিনের কাছে পাহাড় পর্বতের কাছে সবাই ভয় ভীতি সহকারে নাই নাই, তাহলে যদি জড়পরিচ্ছ ভয় করতে পারে মানুষ যাকে জীবন দিয়ে রূহ দিয়ে আত্মা দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভয় আসতে পারে না? পারে না, অবশ্যই পারে। এজন্যই বন্ধুগণ আল্লাহর নবী আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালাম কে আল্লাহ বললেন, ওয়া কুল ইন্দা যিকরি খাশিয়াম মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বলেন, যখন তুমি আমার স্মরণ করবে, জিকির করবে ভয় ভীতি সহকারে এবং স্থির হয়ে তুমি আমার জিকির করবে। তা আল্লাহকে এমন কাজে অর্ডার করলেন যেটা অসম্ভব? নিঃসন্দেহ না। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, আবু দাউদ নাসাই শরীফের হাদিস, ওয়া কানা নবী ইউসাল্লি ফি সদরি আজিজ কাজিজির রাহা মিনাল বুকা, যাতা দেখছেন, যাতা গ্রামগঞ্জে মা বোনরা যাতা দিয়ে আটা পিষে না, তাটা যখন যাতা ঘুরাই শব্দ হয় না একটা? আল্লাহর নবী আলাইহিসসালাম যখন নামাজ পড়তেন তখন ওই ধরনের শব্দ আসত ভিতর থেকে। অন্য বর্ণায় আছে, যদি পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দেন, গ্যাসের চুলা জ্বালায় দেন, টকবক টকবক করে ফুটে না? আল্লাহর নবী আলাইহিসসালাম যখন নামাজ পড়তেন তখন ওইভাবে অন্তর ফেটে কান্না আসত, চোখ দিয়ে পানি বইত এবং ওরকম টকবক শব্দ হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, কি ছিল সেই নামাজ? এজন্য বন্ধুগণ নিঃসন্দেহে এটা সম্ভব। তাহলে মনে রাখতে হবে যে সমস্ত কারণগুলি করণীয় যদি করি, যেগুলি বর্জনীয় বর্জন করি, তাহলে নিঃসন্দেহে আমাদের খুশু আসবে এবং বাড়ানো সম্ভব। আসুন তাহলে এ সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করি। প্রথমে হলো যেইগুলি ত্যাগ করা করতে হবে, বর্জন করতে হবে। যে সমস্ত কারণগুলি বর্জন করলে আপনার নামাজের রূপ ফিরে আসবে, সেই নামাজ আপনার কাজে আসবে। দুই প্রকার, একটা নামাজের আগে, একটা নামাজের ভিতরে। একটা নামাজের বাইরে ত্যাগ করতে হবে কি নামাজের আগেই ত্যাগ করতে হবে, আর একটা কি নামাজ শুরু করে নামাজের মধ্যে এগুলি ত্যাগ করতে হবে। আসুন প্রথম বিষয়, প্রথমগুলি হলো, তাহলে ভালো করে বুঝেন, কিন্তু প্যাজাল লাগায়েন না। আবার বলি, কিছু কাজ রয়েছে করলে খুশু খুশু বাড়বে, আর কিছু কাজ আছে ছাড়লে ত্যাগ করলে খুশু খুশু বাড়বে। আমরা এখন আলোচনা করতেছি কোনগুলি, যেগুলি ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এটা আবার দুই প্রকার, একটা হলো নামাজ শুরু করার আগেই করতে হবে, আর কিছু ছাড়তে হবে, আর কিছু হলো নামাজের মধ্যে সেগুলি ছাড়তে হবে। নামাজের আগেই আল্লাহ ইউসাল্লিহু হাকিনা হাকিব, পেশাব পায়খানের চাপ নিয়ে নামাজ পড়া যাবে না। আপনার বাথরুম এক টয়লেটের প্রয়োজন আছে, কাজায় হাজাত পূরণ করেন, পেশাব পায়খানা বা আপনার বায়ু চাপ দিচ্ছে, নামাজটা পড়েই একবারে ঠান্ডার দিন উজু চলে যাবে, হে আবার উজু করতে হবে, কষ্ট না। আপনার যদি পেশাব পায়খানার চাপ থাকে তাহলে এটাকে দূর করে ফেলেন, তারপরে উজু করে নামাজ পড়তে যান। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন কি, ইদা আরাদা আহাদুকুম আন ইয়াযহাবাল খালা ওয়া কামাতিস সালাহ ফালইয়াবদা বিল খালা, কেউ যদি টয়লেটে যাইতে যেতে চাই এবং এদিকে একামাত হয়ে যায়, আপনার প্রয়োজন, মোট কথা আপনার রেস্ট হাউসে যাওয়া প্রয়োজন, এদিকে একামাত হয়ে গেছে, কি করবেন, দৌড় দিবেন না? আল্লাহ নবী বলেন ফালিয়াবদা বিল খালা, তাহলে সে ওই রেস্ট হাউসে গিয়ে তার এই কি পেশাব পায়খানা যেন দূর করে নেয়। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। এবং আল্লাহ নবী বলেন লা সালাতা বিহাদ, আল্লাহ নবী বলেন লা সালাতা বিহাদরাতি তামিন ওয়ালা হুয়া ইউদাফি উল আখবাসান, মুসলিম শরীফের হাদিস 560 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন যদি খাদ্য হাজির হয়ে যায়, ক্ষুধা থাকে, আগে খায় নাও, পেটে ক্ষুধা, তাড়াহুড়া করে নামাজটা পড়ে আসি, খাওয়াটা তারপরে আস্তে সুস্থে খাওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা তোমার খাওয়াটাই আস্তে সুস্থে হতে হবে আর নামাজটাই তাড়াহুড়া, বরং উল্টো, পেটে ক্ষুধা আছে আগে খাওয়া খেয়ে নাও, পেশাব পায়খানার চাপ আছে আগে দূর করে নাও, তারপরে গিয়ে তুমি নামাজ পড়ো। এইভাবে আল্লাহ নবী না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল ওয়াকিন, পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়তে আল্লাহ নবী নিষেধ করেছেন। বরং অন্য হাদিসে আছে পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়লে তার নামাজে আল্লাহ কবুল করবেন না। আপনার চাপ বাইরের আর মসজিদের ভিতরে থেকে নামাজ হবে হবে নাকি? কখনই না। এই জন্য বন্ধুগণ পেশাব পায়খানার চাপ থাকলে বা বায়ুর চাপ থাকলে দূর করে নিয়ে তারপরে উজু করে নামাজ পড়তে হবে। দুই নম্বর, যদি খাদ্য হাজির হয়ে যায়, খানা হাজির হয়ে যায় আর পেটে ক্ষুধা থাকে, তাহলে আগে খাওয়া শেষ করেন। আল্লাহ নবী বলেন লা সালাতা বিহাদরাতি তাআম, খাদ্য হাজির হয়ে গেলে খাওয়া আপনার নামাজ পড়া চলবে না, আগে খেয়ে নিন। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন ইদা কুরিবাল ইশা আশা ওয়া হাদাতিস সালা ফাবদাউ বিহি ক্বাবলা আন তুসাল্লু সালাতাল মাগরিব ওয়া লা তুআজ্জিলু আন আশাইকুম ওয়া ফি রিওয়ায়া ইদা ওয়াদি আশা আহাদিকুম ওয়া উকিমাতিস সালা ফাবদাউ বিল আশা ওয়া লা ইয়াজালান্না আহাদ হাত্তা ইয়াফরুগা মিন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস, খাওয়া যদি হাজির হয়ে যায় তাহলে আগে খায় নেন, তারপরে আপনি নামাজে যান। ওদিকে যদি আপনার নামাজ শেষও হয়ে যায় হতে দেন, অসুবিধা নেই, কিন্তু আপনি দৌড় দিয়ে আগে নামাজ পড়ে পরে খাবেন, খুব ধীরস্থিরে হবে না, আপনি ধীরস্থিরে খেয়ে তারপরে ধীরস্থিরে নামাজ পড়ুন। বুঝে আসছে? তাহলে খানার ক্ষুধা নিয়ে আপনি নামাজ কখনই পড়া চলবে না। এভাবে তিন নম্বরে, যে সমস্ত জিনিস আপনাকে নামাজের কি করে মশগুল করে দেয়, যে সমস্ত জিনিস আপনাকে কি করে নামাজ থেকে অন্যদিকে নিয়ে চলে যায়, জায়গা যদি হয়, মনে করেন মসজিদের খুব চাকচিক্য, জাই নামাজ, যেমন আজকাল তো জাই নামাজ মাশাআল্লাহ, কাবা শরীফের ছবি, কি বলে বাইতুল মাকদসের ছবি, অমুকের তমুকের কত রংচং, এ সমস্ত জায়েজ নাই। এই জন্য জাই নামাজ কেনার সময় ওই বাইতুল্লাহ আর কাবা এগুলি খোঁজ করবে না, দেখবেন সাদা মাঠা এমন জাই নামাজই কিনবেন, যে জাই নামাজে আপনার চোখ বারবার ওইদিকে দৃষ্টি নিক্ষেপ চলে যায়, বা সামনে ছবি ঝুলানো আছে, হ্যাঁ এগুলি চলবে না, বা আপনার শরীরে ময়লা কাপড়, দুর্গন্ধ, হ্যাঁ আপনার কাপড়ের মধ্যে রং, কি বলে ছবি, চাকমক, কি চিৎকাবরা, চকমক, এমন কাপড় নিয়ে নামাজ পড়া যাবে না, আল্লাহর নবী আলাইহিসসালাম নিষেধ করেছেন। আমি সংক্ষেপ করি কারণ সময় হয়তো কুলাবে না। বন্ধুগণ, আল্লাহর নবী নামাজ পড়তেছিলেন একটা ওই দোড়া কাটা কাটা কাপড়ে, তো বারবার ওইদিকে আল্লাহ নবীর দৃষ্টি যাচ্ছিলেন, আল্লাহ যাচ্ছিল, আল্লাহ নবী বললেন এটা ফেরত দাও, অন্য যেটার মধ্যে কি নাই, নর্মাল কোনো এ নাই, দাগ নাই, হ্যাঁ স্টেপ নাই, এমনটা নিয়ে আসো, শাগালাত তুমি আলাম হাদিহি, এর দাগগুলি আমাকে নামাজ থেকে কি করছে, বিরত করেছে, নামাজকে আমাকে মশগুল করেছে নামাজ থেকে। এইভাবে আল্লাহ নবী আলাইহিসসালাম নামাজ পড়তেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছিল ওই কি বলি আমরা দরজার মধ্যে কি দেয় পর্দা, আল্লাহ নবীর নামাজে ডিস্টার্ব হচ্ছিল, আমি বলেন সরাও ওইটা। এভাবে আল্লাহ নবীর ওই যে মা আয়েশা রাদিয়াল্লাহু ঘরের মধ্যে তাকের মধ্যে ওইটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, ওর মধ্যে কিছু ছবি ছিল, আল্লাহ নবী বলেন বাগা এটা সরাও এখান থেকে, আমার নামাজে বারবার কি করতেছে, সমস্যা করছে। আল্লাহ নবী কাবা ঘরের মধ্যে নামাজ পড়লেন, তো ওইখানে দুইটা শিং ছিল ওই ভেড়ার, কি বলে দুম্বার, আল্লাহ নবী বলে এটাকে ঢেকে দাও, কারণ এটা বারবার কি নামাজে ডিস্টার্ব করে। তো বন্ধুগণ, কাপড়ে হোক, শরীরে হোক, গন্ধ হোক, এই জন্য ময়লা কাপড় নিয়ে গরম জায়গায় বা প্রচন্ড ঠান্ডা, অনেক সময় মা বন্ধু এটা হয় বারান্দার মধ্যে, মনে করেন কি নাই, এসি নাই বা ফ্যান নাই, ওই 5 মিনিটের ব্যাপার, পরিণীতা আতরা, ছেলে ছেলে কাঁদতেছে বা পাক চলতেছে, তাড়াহুড়া শেষ করে দিই না, এটা আপনি আল্লাহর জন্য ইবাদত করতেছেন, এটা শুধু দায়ী সারা না, এটা আপনি এর মাধ্যমে দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য। এই জন্য বন্ধুগণ, তাহলে যখন আপনি কোন আপনার আপনাকে নামাজ থেকে অন্যদিকে আপনাকে দৃষ্টি কেড়ে নিবে না, গন্ধ নেই, আতর মেখে সুন্দর কাপড় পরে আপনি যখন নামাজ পড়বেন ওই নামাজটাই খুশু আসবে না? আসবে না, অবশ্যই আসবে। চার নম্বরে হলো যে ঘুম, আপনার খুব ঘুম পাচ্ছে আর আপনি নামাজ পড়ে যাচ্ছেন না, আগে ঘুম পেড়ে নেন, ঘুম পেড়ে নেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে নাইসা আহাদু কুমা হইসাল্লি ফালি ইয়ারকুদ হাত্তা ইয়াযহাবা আনহু আন-নাওম ফাইন্না আহাদাকুম ইযা সাল্লা ওয়া হুয়া নাইস লা ইয়াদরি লাআল্লাহু ইস্তাগফিরু ফায়াসুবু নাফসা। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। আল্লাহ নবী বলেন কেউ যদি নামাজ পড়ার সময় তন্দ্রা আসে, ঘুম চেপে আসতেছে, তাহলে সে যেন শুয়ে যায় নামাজ পড়ে, কি ঘুম চলে গেলে তারপরে যে সে নামাজ পড়ে। কারণ অনেক সময় ঘুমের অবস্থায় দোয়া করতে আসে, দোয়া নিজের জন্য না করে বদ দোয়া করে ফেলছে। আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে আপনার তো ক্ষতির লাভের দ্বারাই ক্ষতি হবে না, হবে না? এই জন্য অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, অন্য হাদিসে এসে গেছে, তাহলে ফরজ নামাজও যদি, এটা তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, নফল নামাজ, এমনকি ফরজ নামাজও যদি এমন হয় যে সময়ের মধ্যেই পড়তে পারবেন, তাহলে ঘুমিয়ে যান, অ্যালার্ম দিয়ে দেন, বলে দিন, সময়ে উঠে তারপর নামাজ পড়েন, ঘুম নিয়েই নামাজ পড়তেছেন, এটা কখনোই কি না আপনার এই নামাজে খুশু হবে? অনেক সময় মানুষ সেজদায় পড়েই আছে, খবর নাই, ওই তারাবির নামাজ পড়তে দেখেন নাই, সেজদা আছেই বসে, ঘুমাই বসেই আছে, ঘুমাই গেছে, খবর নেই। তো এই নামাজ পড়ে কোনো ফায়দা হবে, খুশু হবে? কখনই হবে না। তো ঘুম নিয়ে নামাজ পড়া যাবে না। পাঁচ নম্বরে হলো একজন গির 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 করে আওয়াজ করতেছে, আপনি নামাজ পড়তেছেন তার পিছনে, তো কি আপনার খুশু হবে? বা একজন লোক ঘুমাচ্ছে, হাত পা নড়াচ্ছে, আও করতেছে, নাক ডাকতেছে, বা তার শরীরে এমন অঙ্গ প্রত্যঙ্গ হয়তো এ হচ্ছে যেটার দ্বারা আপনার নামাজের কি ডিস্টার্ব হচ্ছে, তাহলে কোনো গল্প করতেছে, গপ্প করতেছে, বা কেউ ঘুমিয়ে আছে, তাকে সামনে করে নামাজ পড়া চলবে না, এটা ত্যাগ করতে হবে। একা আগেই এই কেউ যদি ঘুমটা উঠাতে হবে ওখান থেকে, ওখান থেকে বাইরে গিয়ে অন্য জায়গায় নামাজ পড়তে হবে। কেউ গল্প করছে, এই চুপ করে নামাজ পড়বো, আমি পোলাপান কথা বলতেছে, বউ বাচ্চা কথা বলতেছে, আপনি ওখানে শুরু করে দিলেন, মাশাআল্লাহ, ওই নামাজ আপনার খুশু আসবে? কখনই আসবে না। এরপরে আসেন দ্বিতীয় প্রকার, যেটা নামাজের মধ্যে যেগুলি বর্জনীয় নামাজ অবস্থায়। এক নম্বরে হলো যে নামাজ অবস্থায় আপনি নামাজ যখন পড়তেছেন, নামাজ শুরু করেছেন, এবার আপনি নামাজ শুরু করার পরে এদিকে আপনি ওই গুতরা ঠিক করতেছেন, এদিকে পাঞ্জাবি নাড়তেছেন, এদিকে চুল কাটছেন, মোট কথা এমন কাজ যেগুলি, বা আপনার মনে করেন ওই হয়তো পায়ের নিচে একটা কি পাথর পড়ে গেছে ওটাকে সরাচ্ছেন, তো মোট কথা যার মাধ্যমে নামাজে আপনার বিচ্যুতি ঘটে, খুশু খজুর, এই ধরনের কিছু সোজা করা, এটা আগেই ঠিকঠাক করে নিতে হবে, আপনাকে আগেই ঠিক করে নিতে হবে। মাথার উপরে কি বলে ওটাকে, একাল নামাজ শুরু করে দিয়ে তারপর হাত থেকে নিয়ে দিল ফেলে সামনের দিকে, টানতে আসে, নড়চড়া করতে আসে, এদিকে লুঙ্গি ঠিক করতে আসে, এটা ঠিক না বন্ধুগণ, এটার মাধ্যমে আপনার খুশু নষ্ট হয়ে যাবে, এটা আগেই এই নামাজের মধ্যে এগুলি করা চলবে না। এই জন্য আল্লাহ নবী বলেন চলবে না। এরপরে হলো যে এমন জোরে জোরে কেরাত করতেছেন আপনি যে আপনার কেরাতের মাধ্যমে অন্যের ডিস্টার্ব হচ্ছে, এমন জোরে কেরাত করেও নামাজ পড়া যাবে না। নামাজ যখন পড়বেন, যদি একাকী নামাজ পড়েন, আপনার কান শুনবে, এতটুকু জোরে পড়বেন। আপনি যদি ইমাম হন, যদি জোরে কেরাত তাহলে মুক্তাদিরা শুনতে পায়, সেজন্য পড়বেন, কিন্তু একাকী নামাজ চিল্লিয়ে চিল্লিয়ে পড়বেন, এটা কি হবে আপনার নামাজের খুশু খজুর কি হবে, ডিস্টার্ব হবে। আল্লাহ নবী ভাবেন এটা কি নিষেধ করেছেন। তিন নম্বরে এদিক ওদিক দেখা, কেউ দেখতেছে ঘড়ি, কেউ দেখছে ডানে কে দাঁড়ালো, বামে কে দাঁড়ালো, সামনে কে আছে, এইভাবে ডানে বামে আগে পিছিয়ে কি করা, এইভাবে আপনার দৃষ্টি নিক্ষেপ করা কি জায়েজ না, আল্লাহ নবী নিষেধ করেছেন। কারণ আল্লাহ নবী বলেন লা ইয়াজালুল্লাহু আজ্জা জাল মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতি মা লাম ইয়ালতাফিত ফাইদাল তাফাতা ইনসারাফান। যখন আপনি একইবারে সেজদার জায়গায় দৃষ্টি রেখে নামাজ পড়বেন, আল্লাহ আপনার দিকে চেয়ে থাকে, আল্লাহ আপনাকে কি করে দেখে থাকে, যখনই আপনি এদিক ওদিক চক্ষু কি করে নড়ান, তখনই আল্লাহ আপনার থেকে আপনাকে ছেড়ে তিনি চলে যান, আপনার আর খবর রাখেন না। তো যখন আপনি নামাজ পড়ছেন, আল্লাহ স্বয়ং আপনাকে হেফাজত করছে, খিঞ্জিম শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে, কিন্তু আপনি এদিক ওদিক দেখবেন, তো কি ওখানে খুশু হবে? কখনই না। এভাবে আসমানের দিকে, উপরের দিকেও কি তাকানো যাবে না। আল্লাহ নবী বলেন ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফালা ইয়ারফা বাসারু ইলা আসসামা, তোমরা যখন নামাজ থাকবে তার চক্ষু যেন উপরের দিকে না দেখে, ডানে বামে যদি সামনে একটু পিছনে দেখে তাহলে নামাজ নষ্ট হবে না মাকরু, কিন্তু উপরে দেখলে তার নামাজই বাতিল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন লা ইয়ানতাহিয়ান্না আন যালিক আও লা তুখতাফান্না আবসারুহুম, তোমরা আসমানের দিকে দেখা থেকে বিরত থাকো, না হলে আল্লাহ তোমাদের চক্ষু ছিনিয়ে নিবে, চক্ষু ছিঁড়ে বের করে নিবে। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। এজন্য বন্ধুগণ কখনোই উপরের দিকে দেখা যাবে না, দেখলে কি হবে আপনার নামাজে খুশু নষ্ট হবে। এভাবে চার নম্বরে আপনার থুতু ফেলা যাবে না। আল্লাহ নবী বলেন যখন তোমার কেউ নামাজ পড়ে তখন যেন সে সামনের দিকে থুতু না ফেলে, কারণ সামনে আল্লাহ থাকে। ডানের জন্য না ফেলে, কারণ ডানে ফেরেশতা থাকে। সে যদি ফেলতেই চায় তাহলে বাম পায়ের নিচে ফেলবে। এখন আমাদের যে মসজিদ জাজিম কার্পেট, এখানে কোথায় কি করবেন? এখানে পায়ের নিচে ফেলা যাবে না, এখানে আপনার মিন্দিল কি বলে ওটাকে রুমাল বা টিস্যুর মধ্যে ফেলে আপনার পকেটের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে নামাজের মধ্যে কোমরের মধ্যে, কোমরে বা মাজার মধ্যে হাত রেখে নামাজ পড়া যাবে না। কারণ এটা এটা হলো জাহান্নামীদের একটা কি আলামত, আল্লাহর নবী আলাইহিসসালাম বুখারী শরীফে হাদিস নিষেধ করেছেন। ঠিক এইভাবে যখন আপনার হাই আসে, অনেকে নামাজ পড়তেছে হাই হাই হা হা করতেই আছে, কোনো খবর নেই না। আপনার যখন মুখে হাই আসবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন কি, ইযা তাসাওয়াবা আহাদুকুম ফিস-সালাহ ফালইয়াকযিম মাসতাতা, যখন যদি হাই আসে তাহলে যতটুকু সম্ভব সেটাকে কি কন্ট্রোল করার চেষ্টা করবে। ফাইন্না শাইতান ইয়াদখুল, শয়তান যখন আপনি হাই হাই করেন তখন আপনার মুখ দিয়ে কি মুখে শয়তান ঢুকে পড়ে, আর যখন মুখে ঢুকে পড়বে তখন আপনার নামাজ ডিস্টার্ব করা তার জন্য সহজ হবে না, হবে না। অন্য হাদিসে আছে সে হাসে, তখন শয়তান মুখের ভিতর ঢুকে হাসে, তো নামাজ উত্তকালীন হলো আপনার নামাজকে নষ্ট করে দেওয়া। এজন্য যদি হাই আসে তাহলে সম্ভব হলে তাকে চেপে নেওয়া, না হলে তাকে হাত বিক্রি করে দেওয়া, বন্ধ করে দেওয়া। এইভাবে নামাজের মধ্যে প্যান্ট লুঙ্গি পাজামা কখনো নিচে না ঝুলিয়ে রাখা আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী নিষেধ করেছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাদরি ফিস-সালাহ ওয়া ইউগাত্তির রাজুলু ফা, মুখ ঢেকে নামাজ পড়া। অনেকে মুখ ঢেকে এইভাবে নামাজ পড়বে জায়েজ নেই। ঠিক এইভাবে প্যান্ট বা লুঙ্গি বা যে কিছুই আপনার টাকনার নিচে ঝুলিয়ে নামাজ পড়া চলবে না। এটা তো সবাই হারাম, কিন্তু নামাজের সময় আরো বেশি জঘন্য, এজন্য এটা সর্ব অবস্থায় হারাম, চলবে না। ঠিক এইভাবে নামাজ পড়তেছেন হয়তো চাদর দিয়ে হাত এইভাবে চাদর দিয়ে মাথার উপর দিয়ে আপনি একেবারে এই দিক থেকে এদিক দিয়ে দিলেন, হাত ভালো মতো রুকু করা যায় না, ভালো মতো সেজদাও করা যায় না, এইভাবে করা কি নিষেধ রয়েছে। কিন্তু আপনাকে ফ্রি হয়ে নামাজ পড়তে হবে যাতে করে এর মধ্যে আপনার খুশু আসে। আট নম্বরে হলো যে কোনো জীবজন্তুর সাদৃশ্য করে নামাজ পড়া যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছেন চারটা জিনিসের সাদৃশ্য করে নামাজ পড়তে। মানুষকে মানুষের মতো করে নামাজ পড়তে হবে, বসতে হবে, সেজদা করতে হবে। আজকাল তো মাশাআল্লাহ আমরা পশু পাখিরও আজকাল কি করি, অনুকরণ করি, কেউ নখের আঙুল বড় বড় রাখে, এটা কার অভ্যাস? পশুর অভ্যাস না, পশুর অভ্যাস। অনেক নারীরা অনেক মহিলারা আঙুল বড় করে রাখে, ঠিক না? ওই জন্য আল্লাহ নবী বলেন না রাসূলুল্লাহ আন সালাত, তিন ভাবে নামাজ পড়তে নিষেধ করেছেন। আন নাকরিল গোরাব, কাক যেভাবে ঠক ঠক করে খায় ওইভাবে খালি সিজদা মারলেন আর উঠলেন। ওয়ান ইফতিরাস ইসব, আপনার হিংস জন্তুর মতো করে বসে নামাজ পড়তে। ওয়াই ওয়াক্তেন আর রাজুলুল মাকাম আল ওয়াহিদা কা ইতানিল বাইর, আর একটা জায়গাকে নির্দিষ্ট করে যাই নামাজ পড়ে রেখে দিয়েছে, ওখানেই গিয়ে সবসময় নামাজ পড়ে না, কোন নির্দিষ্ট জায়গা করা কি জায়েজ নেই। কোন নির্দিষ্ট আপনি যাই নামাজ দিয়ে বা যেয়ে দিয়ে আপনি যখন যেখানে গিয়ে পৌঁছবে ওখানে আপনার জায়গা, আল্লাহ নিষেধ করেছেন। অন্য বর্ণে আছে নাহানি আন নাকরাতি কানাকরাতি দি, মুরুখ যেরকম ঠক ঠক করে খায় ঠিক ওইভাবে খেয়ে সেজদা মারলেন উঠলেন ঠক ঠক করে, এই নামাজ যেন না পড়ো। ওয়াই কাই 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 কাল, কুত্তা যেভাবে পা দুটা সামনে করে দিয়ে পিছনটা নিতম্বটা মাটির মধ্যে লাগাই দিয়ে বসে যায়, এইভাবে বসা যাবে না। কিভাবে বসতে হয়? বাম পায়ের উপরে বসে ডান পা খালো করে বসতে হয় কিনা, যদি দুইটা পায়ে দুই দিকে বের করে দিয়ে আপনার নিতম্ব বা পাছা বা পিছনের উপরে ভর দিয়ে বসেন, তাহলে এটা কি বসা নিষেধ? কুকুরের মতো করে আল্লাহর নবী হাত বিছিয়ে দেওয়া সেজদার সময় হাত দুইটাকে বিছিয়ে দেওয়া মাটির সঙ্গে লাগিয়ে দিতে নিষেধ করেছেন কুকুরের মতো। ওয়াইতিফাতে কাইলতিফাতে সালাম, আর খেকশিয়ালের মতো শিয়ালের মতো এদিক ওদিক চাইতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে এই কাজগুলি নিষিদ্ধ। তাহলে আমরা এই নামাজের আগের কাজগুলো যদি আমরা ত্যাগ করতে পারি যেগুলি বর্জনীয়, নামাজের ভিতরে যেগুলি বর্জনীয়, তাহলে আমাদের খুশু আসবে। এবার আমরা বলবো খুব সংক্ষিপ্ত হবে, যে সমস্ত কাজগুলি করণীয় আমাদের, যে কাজগুলি করলে আমাদের কি হবে, খুশু বাড়বে, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটা হলো নামাজের আগে, একটা নামাজের মধ্যে, আর একটা নামাজের পরে। নামাজ শুরু করার আগে কিছু করণীয়, কিছু হলো নামাজের মধ্যে করণীয়, আর কিছু হলো নামাজের পরে করণীয়। তাহলে আসুন প্রথম ভাগ যেটা নামাজের আগে করণীয়, প্রথম কাজ হলো যখন মুয়াজ্জিন আজান দিবে তার আজানের উত্তর দেওয়া। কেউই শুনালো মলে মরে আজানের ধ্বনি, এই আজানের ধ্বনি যেন আপনার অন্তরে কি হয় কর্ণকুহরে পৌঁছে অন্তর নিচে উঠে। এই জন্য আল্লাহ নবী বলেন ইদা সামিতুম মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে হুবহু তাই বলো। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দারা তোমরা দুনিয়া বড় মনে করেছো, চাকরি বাকরি বড় মনে করেছো, দুনিয়ার অনেক কিছুই নারী গাড়ি বাড়ি অনেক কিছু বড় মনে করেছো, কিন্তু সবচেয়ে বড় কে? মহান কে? আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর বান্দা তুমি সাক্ষী দিয়েছো আল্লাহ ছাড়া কেউ নেই। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুমি সাক্ষী দিয়েছো মুহাম্মদ তোমার রাসূল। হাইয়া রাসসালা, অতএব তোমার দায়িত্ব কি? সব ছেড়ে দিয়ে নামাজের দিকে চলে আসো। হাইয়া আল ফালাহ, তুমি কল্যাণের দিকে চলে আসো। আবারও বলা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর, আল্লাহ মহান আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুমি হয়তো অন্যের বান্দগি করা শুরু করেছো, অন্য কিছু তুমি দুনিয়ার বান্দগি করা শুরু করেছো, তুমি দিনার ও দিরহামের বান্দা হয়ে গেছো, তুমি দুনিয়ার বান্দা হয়ে গেছো, চাকরি বাকরি বান্দা হয়ে গেছো, ব্যবসা বাণিজ্যের বান্দা হয়েছো, কিন্তু না, তুমি বান্দা কার? একমাত্র আল্লাহর। সবকিছু ছেড়ে দাও। আপনি এই মন মানসিকতা যখন মুয়াজ্জিনের সঙ্গে আজানের উত্তর দিবেন, এরপরে কি করবেন? আল্লাহর নবীর প্রতি দুরুদ পাঠ করবেন। আল্লাহ নবী বলেন যে একবার দুরুদ পাঠ করলো, আল্লাহ তারপর দশ বার রহমত বর্ষণ করলো। এরপরে কি করবেন? সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, এরপর আমার জন্য তোমরা ওয়াসিলা চাও, মানে ওয়াসিলার দোয়া করো। আল্লাহ রব্ব হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবাসু মাকামান মাহমুদা আল্লাযী ওয়াআতা। এই দোয়া পড়েন, তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন হাদলাত লাহু শাফাআ, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ কি হয়ে গেল? হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল। আপনি চিন্তা করেন, এই নিয়ত নিয়ে আজানের উত্তর দিচ্ছেন, নেকি পাচ্ছেন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, এবং কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সুপারিশ পাবেন, এমন একটা মুমমাসকে যখন আপনি উত্তর দিবেন, আপনার ওই নামাজ পরে নামাজে গেলে খুশিখুশি হবে না? হবে না, এটা কিন্তু নামাজের বাইরে, ঠিক না? এইভাবে আজান এবং একামতের মধ্যখানে দোয়া করা, কারণ আল্লাহ নবী বলেন দুই নম্বর আদালাদ তিরমিজি এবং আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন আজান এবং একামতের মধ্যে দোয়া কি হয় না? আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। আপনি দোয়া করেন যে আল্লাহ নিঃসন্দেহে আমি দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে। এই অবস্থাতে আপনি মসজিদ যাবেন, আপনি এরপরে কি করবেন? আপনি সুন্দর করে উজু করতে হবে, তিন নম্বরে উজুর শুরুতে বিসমিল্লাহ, উজুর পরে দোয়া, আপনি উজু করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রুউসাকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আপনি আপনার উজু শুরু করেছেন, উজুর সময় আপনি চিন্তা করেন এই উজুর যে অঙ্গটা ধুচ্ছেন, এই অঙ্গ দিয়ে আপনার পাপগুলি ধুয়ে ধুয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আপনি উজুর এই উজুর ফজিলতের কথা মনে করেন, আল্লাহ নবী বলেন মান তাওয়াদ্দা ফাহসানা উযু ওয়া সাল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল উখরা, মুসনাদ আহমদ ইবনে খুযাইমার হাদিস। আল্লাহ নবী বলেন যে সুন্দর করে উযু করে নামাজ পড়ল, ওই নামাজ এবং আরেক নামাজের মধ্যে যত গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিলেন। এই উযুর ফজিলতের কথা চিন্তা করেন। আর আল্লাহ নবী বলেন মান তাওয়াদ্দা কাও মান তাওয়াদ্দা নাহাবা উযুই, এই উযুটা কার উযু হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু। উযুর মধ্যে যে কত বেদাত আমাদের হুজুররা বানায় রাখছে, ওই সমস্ত বেদাত মুক্ত রাসূলের উযু করতে হবে। আল্লাহ নবী বলেন মান তাওয়াদ্দা নাহাবা উযুই, যে ব্যক্তি আমি নবীর উযু মতো উযু করলো, ওয়াসাল্লা সুম্মা কামা ফারাকা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, এরপরে সে নামাজ পড়লো খুশু খুজুর সহকারে, দুনিয়ার কোনো আলোচনা অন্তরের মধ্যে করলো না, শুধুমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়লো। ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আপনি উযুর ফজিলতের কথা চিন্তা করেন, শু তাই না? এই উযুর মাধ্যমে আপনার গুনাহগুলি ঝরে যাচ্ছে, আপনার পাপ মুক্ত হচ্ছে, নেকি বেড়ে যাচ্ছে। এরপরে আরো মনে রাখেন এই উযুর জায়গাগুলি কিয়ামতের মাঠে ঝলমাল ঝলমাল করে জ্বলবে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে সব নবীর উম্মত তো উঠবে, তা আপনার উম্মতকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? আল্লাহ নবী বলেন একটা ঘোড়ার পালে যদি একটা চক্রবক্র চক্রা বকরা যদি চিৎকাবরা যদি ঘোড়া থাকে, চিনা যাবে না? যাবে না, হয় যাবে। আমার উম্মতের যারা গোরান মুহাজ্জিরিন ইয়াউমুল কিয়ামিনা ফারিল উযু, কিয়ামতের দিন আমার উম্মতের যারা উযু করেছে পাঁচক্ত, এই উযুর জায়গাগুলি কিয়ামতের মাঠে কি করবে? ঝলকিবে। আর আমি এটাই দেখে আমার উম্মতকে আমি চিনতে পারবো, জানতে পারবো, সুবহানাল্লাহ। এই নিয়ত করে যে আমার এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত হাত ধুইতেন, পা হাঁটু পর্যন্ত ধুইতেন, কারণ ঝলকিবে যেটা, এটা কম ঝলকিবে কে? আমরা কোনো মতে খালি কোনো মতে দৌড় দিয়ে না, খুব ধীর স্থির ভাবে সুন্দর ভাবে রাসূলের উযু করে এবং এই সওয়াবের কথাগুলি এ করে আপনার পাপগুলি ঝরে যাচ্ছে, চোখের পাপ, নাকের পাপ, মুখের পাপ, হাতের পাপ, মাথার পাপ, পায়ের পাপ সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এমন নিয়ত করে যখন একটা মানুষ উযু করবে, ওই লোকটা গিয়ে নামাজ পড়লে কেমন হবে নামাজটা? শুধু তাই না, ওই ব্যক্তি যখন উযুর পরে আপনি দোয়া পড়বেন, এরপরে দোয়া পড়বেন কি, উযু শেষ হয়ে গেলে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাল্লি, এটা অন্য বড় নাই, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাত্বাহিরিন। আল্লাহর নবী বলেন মুসলিম শরীফের হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়া শা, সুবহানাল্লাহ। উযুর পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়লো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা খুলে দিবেন, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আপনি উযু করবেন, দোয়া পড়বেন, নিঃসন্দেহে এরপরে চার নম্বরে হলো আপনাকে কি করতে হবে, মিসওয়াক করে তারপরে উযুর আগে মিসওয়াক করতে হবে। দুই রকম বর্ণনা আছে, লাউলা আনশাক্কাল উম্মতি লামার তুম মিসওয়াক কিন্তু মা কুল্লি উযু ওয়া ফি রিওয়ায়াতিন দা কুল্লি সালাহ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন যদি উম্মতের উপর ভারি না মনে করতাম, ওয়াজিব করতাম মিসওয়াক করা প্রত্যেক নামাজের সময়। কোন কোন বর্ণনা আছে প্রত্যেক উযুর সময়, কোন কোন বর্ণনা আছে নামাজের সময়। এই জন্য অনেকে দেখেন নামাজের সময় কি করে, মিসওয়াক একটু বলাই নাই, এটাও যায় আছে, কারণ অন্য কোন কোন বর্ণনাতে নামাজের কথা আছে, কোন কোন বর্ণনাতে উযুর কথা আছে, দুইটাই করা সুন্নাত। এরপরে পাঁচ নম্বরে হলো সুন্দর পোশাক পরে আতর মেখে, হ্যাঁ শ্বশুর বাড়ি যখন যান তখন মাশাআল্লাহ সবচেয়ে ভালো কাপড়টা, মসজিদে কোনো মতে খালি গিয়ে লুঙ্গি পরে, গেঞ্জি পরে, ঘুমের কাপড় পরে, ময়লা দুর্গন্ধ, চলো ওখানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম খুদুল জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফ 31 নম্বর আয়াত। হে বনি আদম, যখন তুই মসজিদে নামাজ পড়তে যাবে তখন সৌন্দর্য হয়ে সবচেয়ে সুন্দর কাপড় পরে, আতর মেখে, সুগন্ধি মেখে, খোশ মেজাজে গিয়ে হাজির হবে। নিঃসন্দেহে একজন মানুষ যদি ভাই সুন্দর কাপড় পরে, আতর মেখে, উজু করে সুন্দর গিয়ে নামাজ পড়ে, আরেকজন মানুষ ওই ঘুমের কাপড় বা ওই কাজের কাপড়, দুর্গন্ধ, ময়লা, ওই লোকটা আর এই লোকটা দুইজনের নামাজকে এক হওয়া সম্ভব? কখনই না। আপনার নামাজের মধ্যে খুশি অবশ্যই হবে এমন ভাই যদি আপনি কি করেন, নামাজ পড়েন। এরপরে হলো ভাই ছয় নম্বরে হলো আপনার আওরাত, যেটা শরীর ভালো করে ঢেকে নিন। হ্যাঁ, পুরুষের আওরাত হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং দুই কাঁধ, এটা ঢাকলে তার নামাজ হবে। আর মহিলাদের দুই হাত থেকে দুই কবজি এবং মুখ ছাড়া আর পায়ের উপরটা বাদ দিয়ে বাকি সমস্ত ঢেকে তাকে নামাজ পড়তে হবে। যদি কি বলে আপনার পরপুরুষ থাকে, বাজনাবী পুরুষ থাকে, তাহলে তার সামনে মুখ ঢেকে নিতে হবে, হাতও ঢেকে নিতে হবে, পাও ঢেকে নিয়ে নামাজ পড়তে হবে। এই জন্যে ভালো করে ওড়নাটা বেঁধে নিন, বোরকাটা ভালো করে। আজকাল তো মাশাআল্লাহ বোরকার যত রং চং তো মুসিবত, বোরকা খোলা আজকাল সৌদি আরবের বাজারে ফ্রান্সি বোরকা, আমেরিকি বোরকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বারবার ওড়না খুলে যাচ্ছে, বারবার গুতরা উল্টে যাচ্ছে, না পাগড়ি খুলে যাচ্ছে, কাপড়টা ভালো করে একটা গামছা পরে নিয়েছেন, ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে, বারবার ওইটাই ধরতে ব্যস্ত, কোন নামাজ পড়বেন আপনি? হ্যাঁ, এই জন্য ভালো করে সূত্র আওরাত আপনার ভালো করে ঢেকে নিতে হবে, যাতে করে নামাজের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। এবং নামাজের মধ্যে এই কি বলে আপনার নামাজে উজু করার পরে, নামাজ শুরু করার আগে আপনার আঙ্গুল ফুটানো কি মাকরু, আঙ্গুল না ফুটানো। এভাবে সবচেয়ে ভালো যদি আপনি ওই আজান মসজিদে বসে বসে উত্তর দিতে পারেন, অর্থাৎ আপনি নামাজের আগেই গিয়ে মসজিদে হাজির। এই জন্য কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, তার মধ্যে রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলা। কখন? একামাতের সময় গিয়ে হাজির হয় না আগে হাজির হয়? সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় তার জীবন যাই যায়, এই মুহূর্তে ছেলে মেয়েরা কাঁদতেছে, চিন্তা করতেছে বাবা মরে যাবে, জান্নাত না জাহান্নাম কি হবে। সাইয়েদ ইবনে মুসাইয়্যিব সন্তানদেরকে আস্ত দেখে বলছেন, বাবা তোমরা আমার জন্য কাঁদো না, আমি আল্লাহর কাছে ভালো ধারণা রাখি আল্লাহর ব্যাপারে, আমি 40 বছর ধরে এমন কোনো দিন চাই নাই যে আজানের উত্তর আমি মসজিদে বসে না দিয়েছি। সুবহানাল্লাহ, 40 বছরের পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের ভিতর থেকে আজানের উত্তর দিয়েছেন সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা আজান হলেও উত্তরই আমরা জানি না, চিল্লাচ্ছি আজান হচ্ছে, ভলিউম চলতেছে, টেলিভিশন চলছে, রেডিও এটা ওটা গান বাজনা আমোদ ভর্তি কথাবার্তা চলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর আওয়াজ হচ্ছে, আল্লাহর কথা ডাক হচ্ছে, আর আপনি কোনো খবরই নেই। এজন্য কি করতে হবে আপনাকে? আগে ভাগে গিয়ে মসজিদে যদি আপনি গিয়ে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে একটু আপনি দোয়া খায়ের করে এরপরে আজানে উত্তর দিয়ে এরপরে নামাজ শুরু করেন, নামাজে খুশু হবে না হবে না? ইনশাআল্লাহ হবে, অবশ্যই হবে। এরপরে হলো আট নম্বরে হলো আপনার নামাজে দাঁড়ানোর আগেই লাইন সোজা করে নেওয়া, কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে নেওয়া। আল্লাহ বলেন যে তোমাদের দুইজনের পায়ের মধ্যে ফাঁকার মধ্যে দিয়ে শয়তান যাতায়াত করে, ছাগলের বাচ্চা যেরকম যাতায়াত করে। আমরা তো একজন এখানে একজন ওখানে একজন দুই আঘাত আগে একজন আঘাত পিছনে, এটা কিন্তু ঠিক না। আল্লাহ নবী বলেন তোমরা কি ওইভাবে লাইনবদ্ধ হবে না যেমন ফেরেশতারা আল্লাহর সামনে লাইনবদ্ধ হয়? সাহাবা আকরাম বলেন কিভাবে? কয় তারা কাঁধে কাঁধ পায়ে পা তারা একে অপরের শিশা ঢালা প্রাচীর মতো হয়ে দাঁড়ায়। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন আমরা সাহাবা ইকরাম আমাদের কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতাম। আল্লাহ নবী বলেন শয়তান যাতায়াত করে আর আমরা বলি যে ওইটা করা বলে যাবে না, ওইটা বলে আমাকে মাঝাবে নাই, ওইটা বলে আমাকে হুজুররা কয় না, হ্যাঁ ওইটা বলে কঠিন না। নামাজ যখন দাঁড়াবেন লাইন যেরকম সোজা হতে হবে, আর সোজা হওয়া তখনই হবে যখন কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে আপনি দাঁড়াবেন। এই জন্য যখনই আপনি কাঁধে কাঁধ দাঁড়াবেন না পায়ে পা লাগাবেন না, শয়তান মধ্যখানে যাতায়াত করবে, তখন আপনার শয়তানের দিকে থাকবেন না আপনার নামাজে আপনি থাকবেন। শয়তানকে তো আপনি ব্যবস্থা করে দিলেন আপনার ভিতরে ঢোকার, তো আপনি কোথা থেকে শয়তানকে দূরে সরাবেন? এরপরে নয় নম্বরে হলো এই খুশু সম্পর্কে আপনাকে অবহিত হওয়া। এই খুশু যে গুরুত্ব, এর ফজিলত, এটা যে খুব গুরুত্বপূর্ণ, এটা ছাড়া যে নামাজের ফায়দা নেই, এই সম্পর্কে আপনার জানা, এই সম্পর্কে আপনার অবহিত হওয়া। কারণ আপনার নামাজ, আল্লাহ নবী বলেন কেউ তো নামাজের কত পায়, দশ ভাগের এক ভাগ পায়, কেউ নয় ভাগের এক ভাগ, কেউ আট ভাগের এক ভাগ, কেউ সাত ভাগের এক ভাগ, কেউ ছয় ভাগের এক ভাগ, কেউ পাঁচ ভাগের এক ভাগ, কেউ চার ভাগের এক ভাগ, কেউ তিন ভাগের এক ভাগ, কেউ দুই ভাগের এক ভাগ। এর মানে আপনার খুশু যত পরিপূর্ণ হবে তত আপনি ফুল নাম্বার পাবেন। একটা নামাজের নাম্বার কত? দশ। হ্যাঁ, যদি আপনার নামাজের নাম্বার হয় কত? দশ ভাগের এক ভাগ, তো এই নামাজ কোন কাজে আসবে? পরীক্ষায় ফেল করবেন না পাস করবেন? তাহলে এই খুশুর খুশুর মাধ্যমেই আপনার নামাজ কি হবে, আপনার এই নামাজ। এই জন্য হযরত ইবনে আব্বাস বলেন লাইসা লাকা মিন সালাতিকা ইল্লা মা তাকিলু মিনহা, তুমি যেটুকু নামাজের বুঝো ওইটুকুই তোমার নামাজ হবে, যেটুকু বুঝো ওইটুকু নামাজ হবে না। অর্থাৎ বুঝেছো যে জাগ্রত সহকারে, কারণ গাফেল হয়ে নামাজ পড়া কার আলামত? মুনাফিকের আলামত। ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, হাই উঠতেছে, ঘুম ধরতেছে, নড়তেছেন, এটা নিঃসন্দেহে কার? মুনাফিকের নামাজ। এরপর আমরা আসি নামাজের ভিতরে যেগুলি আমাদের করণীয়, তাড়াতাড়ি আপনারা শুনেন, নামাজের ভিতরে যেগুলি করণীয় তাহলে এগুলি হলো কি? নামাজের বাইরে, নামাজ শুরুর আগেই করতে হবে আমাদের। এবার আপনি নামাজ শুরু করবেন, প্রথম করণীয় হলো কেবলাকে সামনে করে সূত্রাকে সামনে, সূত্রার সাথে নামাজ পড়া। কারণ অনেক সময় দেখা যায় সূত্রা বলতে আপনি নামাজ পড়লে আপনার সামনে কিছু রেখে, সেটা র্যাক হোক বা রেল হোক বা ওয়াল হোক, যা কিছু সামনে রেখে নামাজ পড়বেন। অনেক দূরে ওয়াল আপনি এখানে নামাজ শুরু করলেন মধ্যখানে গিয়ে, অনেক ব্যাকল আছে গিয়ে কেউ রেখি অনেক দূরে, একটু আগে গেলে কিন্তু হয় নামাজ পড়তেছে। এই জন্য বন্ধুগণ এটা অনেকে ওয়াজিবও বলেছেন। এই জন্য আল্লাহ নবী বলেন যে ইদা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রাতিন ওয়ালিয়াদুলু মিনহা, আবু দাউদ শরীফের সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন যখন নামাজ পড়ে সেজন সূত্রাকে সামনে করে নামাজ পড়ে এবং তার নিকটে যেন দাঁড়াই। আল্লাহর নবী দাঁড়াতেন এবং সূত্রা এবং নবীর মধ্যখানে তিন তিন গজ, তিন গজ মানে কত হলো? তিন আঠারো কত? হ্যাঁ, চুয়ান্ন ইঞ্চি। সেজদার এবং ওয়ালের মধ্যখানে একটা ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারতেন। তাহলে এতটুক আমার দেশের দেখা যায় ওই কার্পেটগুলি বা ওই যে নামাজের লাইন ভাব দিয়ে দেয় না, আরে কার্পেট দিয়ে হোক বা ওই পাটি দিয়ে হোক বা ওই যে চিহ্নিত করে দেয় না, দেখা যায় দুই হাত না, ঠিক না? ঠিক, এটা রাসুলের সুন্নতের মুখালেফ মসজিদ বানানো যায় না। এমন ভাবেই একটুক জায়গা দিতে হবে এক লাইনের, যেখানে সে লম্বা করে সেজদা দিতে পারে, হাত দুইটা যেন না লেগে যায়, হাত দুইটা খোলা রেখে পাঁজরের সঙ্গে যেন না লেগে যায় এবং সোজা যেন হয়। বরং আপনার কি বলে তিরমিজি শরীফ হাদিস আছে, যার রুকু যার কি বলে সেজদা সোজা হয়ে হলো না তার নামাজই হলো না। তো এই নামাজ আপনার কোথায় খুশু হবে? সেই জন্য বন্ধুগণ আপনাকে কেবলা সামনে করে এবং সূত্রাকে সামনে রেখে নামাজ পড়বেন, সাধ্যপর চেষ্টা করবেন। যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে সেটা আলাদা, সেটা আরেকজন নামাজ পড়ছে তার পিছনে নামাজ শুরু করেন, সে আপনার সূত্রা, মুক্তাদির জন্য ইমাম সূত্রা। এই জন্য সূত্রাকে সামনে করে নামাজ পড়বেন, কারণ আল্লাহ নবী বলেন ইদা সাল্লা আহাদুকুম ইলা সূত্রা যদি সূত্রকে সামনে করে নামাজ পড়েন তাহলে আপনার সূত্র এবং আপনার মধ্যখান দিয়ে শয়তান যাতায়াত করতে পারবে না, তার নামাজকে নষ্ট করতে পারে না। তাহলে এই সূত্র সামনে করে নামাজ পড়লে খুশি হবে না হবে না হবে? এভাবে দুই নম্বর হলো, এরপর আপনি এবার তাকবীরের তাহরিমা দিয়ে ডান হাত বাম হাতের উপর রেখে কোথায় রাখবেন? বুকের উপর রাখতে হবে। বন্ধুগণ, নাভির নিচে হাত বাঁধার কোন সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিস। নাভির উপরে হাদিস বা হাত বাঁধা জয়ীফ হাদিস। শুধু সহিহ হাদিস হলো ডান হাত বাম হাতের উপরে বুকের উপর রাখতে হবে। এই একটা হাত আর একটা হাতের উপর রাখতে পারেন, একটা কবিজা একটু রাখতে পারেন, বা এইভাবে রাখতে পারেন, তিন ভাবে হাদিস আছে। তবে বুকের উপর রাখতে হবে, বুকের নিচে আপনি হাত বাঁধবেন, রাসূলের তরিকাই তো হবে না, খুশি আসবে কোথেকে আপনার? জুলাই দিন অনেকে আছে মাশাআল্লাহ, একেবারে রাসূলের তরিকা নয় এটা। বুকের উপরে যেখানে আপনার খুশি, যে কারণে খুশি, ওর উপরে হাত রেখে যখন আপনি নামাজ পড়বেন আপনার খুশি বাড়বে, আল্লাহর ভয় বাড়বে। আল্লাহর নবী আলাইহিসসালাম এইভাবে হাত বাঁধতেন। আল্লাহ নবী আলাইহিসসালাম আবু দাউদ শরীফের হাদিস, বুকের উপর হাত বাঁধতেন। এই জন্য বুকের নিচের হাত বাঁধার কোন সহিহ হাদিস নেই। এবং মনে রাখবেন, যখন আপনি দুইটি হাত উঠিয়ে কাঁধ বরাবর বা কান বরাবর উঠিয়ে সালেন্দার পূর্ণ আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, আল্লাহ আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, তার কাছে আমি আত্মসমর্পণ করে নামাজ শুরু করলাম, বাইরের সব ভুলে গেলাম। তাকবীরে তাহরিমা মানে কি? তাহরিম মানে হারাম করে দেওয়া, অর্থাৎ বাইরের সব কিছুকে হারাম করে দিলাম। খাওয়া চলবে না, ঘুমা চলবে না, হাসা যাবে না, খাওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহ যা করতে বলেছেন, নামাজের যা কাজ এটাই করতে হবে। তো যখন আপনি দুইটি হাত, এজন্য আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাত এভাবে উত্তোলন করে বুকের মধ্যে মাথার মাধ্যমে কি আপনার বিনয়ী হয়ে নিজেকে বিলীন করে আল্লাহর কাছে ছোট হয়ে সব কিছুকে আল্লাহর কাছে সঁপে দিয়ে দাঁড়িয়ে যাওয়া, এটাই প্রমাণ। আর যখন আপনি এইভাবে চাইবেন তখনই আল্লাহ আপনাকে দান করবে। তিন নম্বরে হলো সেজদার জায়গায় দেখা। সে কোথায় দেখতে হবে? আপনি এবার তাকবীরে তাহরিমা বেঁধে বুকের উপর হাত বেঁধে কোথায় দেখবেন? সেজদার জায়গায় দেখতে হবে, ডানে বামে এদিক ওদিক না। এবং আমার দেশে বলে অনেক সময় দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকুর সময় দুই পায়ের বুড়ো আঙ্গুলে, আর তাশাহুদের সময় এই কি বলে ওখানে নাভির কাছে বা পেটের দিকে, এর কোনো প্রমাণ নেই। আল্লাহ নবী আলাইহিসসালাম তিনি কি সেজদার জায়গাতে দেখেছেন? সর্বাবস্থা আপনাকে সেজদাতেই সেজদার জায়গাতেই দেখতে হবে। এবং অনেকে করে কি চোখ বন্ধ রাখে, এটা সুন্নাত বিরোধী কাজ। আল্লাহ নবী এটা সুফিদের কাজ, চোখ বন্ধ করে আল্লাহ নবী নামাজ পড়েন নাই। চোখ, হ্যাঁ, যদি দেখেন যে আপনার সামনে এমন মসজিদের চক্রবক্র বাজাই নামাজ, আপনার নামাজে ডিস্টার্ব হচ্ছে, তাহলে আপনি হয়তো নামাজ বন্ধ করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নয়, তাহলে চোখ খুলে রাখতে হবে। এই জন্যে চোখ বন্ধ করা সুন্নত বিরোধী। এরপরে চার নম্বরে হলো, এবার আপনি দোয়া ইস্তেফতা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি করবেন? ইস্তেফতা, দোয়া ইস্তেফতা পড়বেন এবং আউযুবিল্লাহ পড়বেন। ইস্তেফতার দোয়া অনেক প্রকার রয়েছে, সাত প্রকার। আল্লাহ আয়ত বাইন আবাইনা খাতায়া, বা আল্লাহ সুবহানাক আল্লাহ হামদিকা আল্লাহ খেয়াল করেন কি বলতেছেন আপনি, আল্লাহ আল্লাহ আমার এবং আমার পাপের মধ্যে দূর করে দাও, কামা বাহাত্তাবাইন আল মাশরিক আল মাগরিব, পূর্ব গগন থেকে পশ্চিম গগন যেমন দূর করেছো এমন আমাকে সমস্ত পাপ থেকে দূরে রাখো। আল্লাহ আকবার, কি দোয়া করতেছেন আপনি? সমস্ত পাপ থেকে নিজেকে আল্লাহর কাছে দূরে রাখতে বলতেছেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা, আল্লাহ প্রশংসা করতেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার কি বলে আমার চেহারা আমার সবকিছু আল্লাহর জন্য বিলীন করে দিলাম। এইভাবে দোয়াগুলির অর্থ জেনে আপনি যখন দোয়া ইস্তেফতা পড়বেন এবং শয়তান, যে শয়তান আপনাকে ডিস্টার্ব করে, ওর কাছ থেকে পানাহ মাগবেন। আউযু বিল্লাহি সামিন আলিম মিনাশ শয়তানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে যখন তার কাছ থেকে পানাহ চাইবেন শয়তান ভাগবে, এবার আপনার নামাজে খুশু আসবে। এরপরে আপনি কি করবেন? এরপরে পাঁচ নম্বরে সুরা ফাতেহা পাঠ করতে হবে, এবং সুরা ফাতেহা নামাজের রুকুন। সুরা নামাজ, সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না। সর্ব অবস্থায় মিমাম হন, মুক্তাদি হন, জোরে কেরাত হোক, আসতে হোক, নফল, সুন্নত, ফরজ যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়তে হবে এবং একটা একটা করে আয়াত পড়তে হবে। আল্লাহ নবী আলাইহিসসালাম সূরা ফাতিহা পড়তেন একটা একটা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, থেমে থেমে একটা একটা করে আয়াত পড়তে হবে, গোর এই আয়াতগুলি পড়তে হবে। এবং সবচেয়ে আপনাকে এর খেয়াল রাখতে হবে, আপনি যখন সূরা ফাতিহা পড়তেছেন তখন আপনি কাকে লক্ষ্য করে বলতে, আল্লাহকে, আপনি আল্লাহর কাছে, আপনি আল্লাহ বিভিন্ন আছে, তাশাহুদের মধ্যে অনেক দোয়া আছে, সানার দোয়া আছে, এই বিভিন্ন তো দোয়ার মধ্যে সূরা কিরাতের মধ্যে কি এক এক সময় এক এক জায়গা থেকে পড়া, তাহলে কি আসবে, খুশু খুঁজু আসবে। আট নম্বরে হলো যদি তেলাওয়াতের সেজদা সেজদায় যদি তেলাওয়াতের মধ্যে সেজদার আয়াত আছে তাহলে সেজদা করা। নয় নম্বরে হলো যখন আপনি কোরআন পড়বেন, যখন দোয়া পাঠ করবেন সেগুলিকে বুঝে বুঝে পড়া, অর্থ জেনে। ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খুব আশ্চর্য হই যে কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থ জানে না, কিভাবে সে কোরআনের মজা লাভ করতে পারে। আল্লাহু আকবার, যে কোরআন বুঝে না, যে আয়াতের অর্থ জানে না, যে দোয়া পড়ছে দোয়ার অর্থ জানে না, তাহলে তো তার সে মজাই পাবে না। এই জন্য যে কমপক্ষে নামাজের আয়াতগুলি যা পড়েন, দোয়াগুলির অর্থ জেনে নেওয়া। মাশাআল্লাহ, এখন বই অনুবাদ হয়েছে, সব দোয়ার অনুবাদ হয়েছে, দোয়াগুলি কি বলতেছে আপনি আল্লাহকে জেনে। এই জন্য ইবনে আব্বাস কি বললেন, তুমি যেটুকু বুঝবে ওইটুকুই তো তোমার নামাজ, আর যেটুকু বুঝলে তো সেটুকু তোমার নামাজই না। এই জন্য যা পড়তেছি বুঝে সুঝে পড়ার আমরা চেষ্টা করবো। এরপরে দশ নম্বরে হলো মৃত্যুর কথা স্মরণ করা নামাজের মধ্যে। আল্লাহ নবী বলেন, উযকুরুল মাউত ফি সালাতে ফাইন্নার রাজুলা ইযা যাকারাল মাউত ফি সালাতে লাহারিউন আইয়ুহসিনা সালাতা। আল্লাহ নবী বলেন, যখন তোমরা নামাজ পড়বে তখন মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যু অবধারিত, মরতেই হবে আমাকে, হতে পারে নামাজ পড়তে পড়তেই, বাড়ি যেতে যেতেই। তো মৃত্যুর কথা যখন নামাজের মধ্যে স্মরণ করবেন, আল্লাহ নবী বলেন তার নামাজ সুন্দর হবে, তার নামাজে খুশু হবে। ওয়াসাল্লি সালাতা রাজুলিন লা ইয়াদুন্না ইউসাল্লিয়া গায়রাহা, এমন ভাবে নামাজ পড়ো যেন মানুষ মনে করে বুঝি আর এর চেয়ে আর বুঝি নামাজ পড়ে নাই, এটাই বুঝি নামাজ, শেষ নামাজ, আর কোনো নামাজ নাই, এমন সুন্দর করে নামাজ পড়ো। এই জন্যে সুন্দর করে নামাজ পড়তে হবে মৃত্যুর কথা স্মরণ করে। এগারো নম্বরে আপনাকে সালাফের কথা, আল্লাহর নবীর কথা, সাহাবীদের কথা, তাবিদের কথা, ইমামদের কথা, নামাজ কিভাবে তারা পড়তেন তাদের নামাজের কথা স্মরণ করতে হবে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন তখন কি আল্লাহর নবীর ভিতর থেকে শব্দ আসতো, সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন তখন তারা ডানে বামে কোথাও দেখতেন না, ভয় ভীতি সহকারে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তেন মনে হতো নামাজে দাঁড়ালে একটা যেন কাঠ, নির্জীব কাঠ, কোনো নড়াচড়া চলেনি। এমন কেউ কেউ বলছেন যে নামাজ পড়লে পাখি মাথায় এসে পৌঁছে দিত, বুঝতেই পারতো না। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামাজ পড়তেছিলেন, এমন ভাবে নামাজ যে তার শরীর থেকে কিছু কাপড় নিয়ে নেওয়া হয়েছে তারপরেও বুঝতে পারে না তার নামাজ। এভাবে মাসলামা বিন বাশার তিনি নামাজ পড়তেছিলেন মসজিদে, মসজিদ ভেঙে পড়ে গেছে, লোকজন ভেঙে গেছে, তার খবরই নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাহাবায়ে কেরামের ওই যুদ্ধ করতে গিয়ে তীর বিদ্ধ হলে তীর খুলবে কখন, এর সময় কখন, তখন তার এত উন্নত মানের অপারেশন ছিল না। ঠিক আছে, যখন নামাজে দাঁড়াবে তখন এই তীর বের করো। আল্লাহ আকবার। একজন মহাদ্দিস, তার পায়ে ক্যান্সার হয়েছিল, কেটে ফেলতে হবে, কিন্তু কখন কাটবে, এখন তার ওই ঘুমিয়ে কি বলে সেন্সলেসের তারই ছিল না, ইঞ্জেকশন ছিল না, তো নির্ধারণ করা হলো যে যখন নামাজে দাঁড়াবে, ঠিক নামাজ যখন দাঁড়ায় তখন তার দুনিয়ার খবর আর থাকে না। এইভাবে বন্ধুগণ সালাফরা যখন নামাজ পড়তেন, কেউ সাহাবি ছিলেন, নামাজ পড়লে নামাজ থেকে বের হলে তার ফ্যাকাশে হয়ে যেত, কেউ হলুদ বর্ণের হয়ে যেত, কেউ নামাজ পড়ার পরে নামাজ পড়লে তারা ডানে বামে কে থাকতো জানতে পারতো না, তারা নামাজ পড়লে নামাজের নামাজ শেষে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লে ভয়ে কাঁপতেন, ভয়ে নামাজের মধ্যে কাঁপতেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বাল, হযরত কি বলে আপনার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই নামাজ পড়লে তিনি শরীর তার কাঁপতো ভয়ে। আল্লাহ আকবার। এভাবে তারা নামাজ পড়তেন। এই জন্য বন্ধুগণ আমরা নামাজের মধ্যে যদি সালাফদের কথা চিন্তা করি, তারা কিভাবে নামাজ পড়তেন, এবং ওইটা নামাজের মধ্যে স্মরণ করি যে তাদের নামাজ এবং আমার নামাজের মধ্যে পার্থক্য, কেউ ঘড়ি দেখছি, কেউ গুতা ঠিক করতেছি, কেউ হিসাব করতেছি, কেউ বাজার করতেছি, কেউ বাড়ি গেলাম, কেউ বাচ্চার সঙ্গে কথা বললাম, কেউ টেলিফোন করলাম, নামাজের সবকিছুই করি, ওই নামাজ দিয়ে কোনোই কাজ হবে না। এরপরে নামাজের মধ্যে আমাদের ইতমিনান সহকারে স্থিরভাবে যখন যেটাতে যাব, রুকুর সময় স্থির, সেজদার সময় স্থির, সেজদা থেকে উঠে, রুকু থেকে উঠে এতেদাল সহকারে নামাজ পড়তে হবে, তাহলে নামাজের মধ্যে কি হবে, আমাদের খুশু আসবে। এরপরে রুকুর সময় আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আপনি রুকু অবস্থায় মাথা নত করে, আপনি তাফিল দায়ন করে আল্লাহকে সারেন্ডার হয়ে এবার রুকুর সময় দোয়া পড়ছেন, সুবহান রব্বিল আযীম, সেই আল্লাহর প্রশংসা আমি বর্ণনা করছি যে আল্লাহ কি সবচেয়ে বড়। এইভাবে আপনি
এরপরে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে আপনি মাথা নুয়াই দিয়ে আপনার ললাট মাটির মধ্যে লুটিয়ে দিয়ে আপনার সম্মিলিত জায়গাকে আল্লাহর জন্য আপনি মাটির সঙ্গে মিলাই দিয়ে আল্লাহর কাছে কলজল হয়ে আপনি দোয়া করবেন। আল্লাহ নবী বলেন, তোমরা যখন সেজদা অবস্থায় থাকো তখন সবচেয়ে বান্দা আল্লাহর নিকটতম হয়ে যায়, ওই সময় তোমরা দোয়া করো, তোমাদের দোয়া কবুল হবে। এই জন্য সেজদা অবস্থায় যে কোনো দোয়া করতে পারেন, সেজদা অবস্থায় ফরজ নামাজ হোক নফল হোক সুন্নত হোক যে কোনো নামাজে সেজদায় তিনবার সুবহানাল্লাহ বলারই সুযোগ হয় না, আর কি দোয়া করবো। অবস্থা তো মুশকিল তো এখানে, ওই যে মুরগের দানা এই খাওয়া, ধান খাওয়া, চাল খাওয়া, আর ওই কাকের ঠোকর মারার মতো আমাদের নামাজ। এই জন্য নামাজে গিয়ে সেজদা আল্লাহর নবী আলাইহিসসালাম যতটুকু দাঁড়িয়ে থাকতেন অতটুকু রুকুতে থাকতেন, অতটুকু রুকু থেকে উঠে দাঁড়াতেন, সাহাবারা মনে করতেন ভুলেই গেছে সেজদা যায়, সেজদায় গিয়ে অতটুক থাকতেন, বসে দুই সেজদার মধ্যে অতটুক বসতেন, আবার সেজদা করতেন, আল্লাহ আকবার, সারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা ভুলে যেত। মায়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তাগের পিছনে সবাই গুনাহ মাফ, কেন এত করেন? আল্লাহ রাসূল বলতেন, আফালা আকুন আবদান শাকুরা, আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া করবো না যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমাকে সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়েছে, আমার আগের পিছনে সমস্ত গুনাহ মাফ করেছে, আমার এত মর্যাদা দিয়েছে, তার তো শুকরিয়া করা দরকার, তার তো ইবাদত বেশি করে দরকার। এই জন্য বন্ধুগণ, সেজদায় গিয়ে বেশি বেশি করে দোয়া পড়া, সেজদার অনেক দোয়া রয়েছে, দোয়া মাসুর হোক, আপনার আরবি জবান দিয়ে আরবি ভাষায় যে কোনো দোয়া করতে পারেন, আপনার খুশি খুশি বাড়তেই থাকবে। এরপরে এরপর হলো এলা হলো নামাজের মধ্যে, এরপর আমাদের নামাজের শেষে যেটা আমরা হোক, এরপর হলো কি তাশাহুদের অবস্থায়, তাশাহুদের অবস্থায় আপনি আঙুল নড়াবেন, নিয়ম হলো সব সময় নড়া বা একবার দুইবার নড়া, আঙুল আমরা অনেক সময় কি ছেড়ে রাখি একবার উঠে দাঁড়ায় রেখে দিলাম, না, সুন্নত হলো সব সময় নড়া থাকা। আল্লাহ নবী বলেন যে এইটা লাহি আসাদ্দ আলা শাইতানি মিনাল হাদিদ, বল্লমের চাইতে বর্ষার চাইতে শয়তানের জন্য এটা কঠিন। এটার মানে শয়তানকে কি বল্লম মারা। আল্লাহর নবী কেবলামুখী হয়ে বসে এই আঙুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন, না নড়াতে থাকতেন। তো সবসময় নড়াতে পারেন পুরো সময়টা, অথবা দু চারবার নড়ালো হয়, বা একবার নড়ালে যে কোনো সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সময় নড়ার কোনো সহি দলিল নেই। কাজেই এই যে আঙুল নড়ানোর মধ্যেও কি শয়তান আপনার কাছ থেকে ভাগবে, আপনার খুশু বাড়বে, এটা নড়াতে থাকবে, এটাই সুন্নত। এরপরে হলো তিন নম্বর হলো নামাজের পরে যেগুলো আমাদের করণীয়, সেটা হলো কি যে নামাজ শেষ হয়ে গেলে নামাজ সালাম ফিরিয়ে আপনাকে দোয়া করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, নামাজ হয়তো তুমি ভুল ত্রুটি হয়েছে, সমস্যা হয়েছে, আমার নামাজ পরিপূর্ণ হয় নাই, হয়তো তোমাকে খুশি করতে পারি নাই, তোমার ভয় হয় নাই, তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়া, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানা ওয়াল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়া, মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাও কারিহাল কাফিরুন, ফজর এবং মাগরিবে দশ বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাল হামদু ইউহয়্যি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপর আয়াতুল কুরসি, এরপরে সূরা ইখলাস, নাস, ফালাক, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাল হামদু ইউহয়্যি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এভাবে যখন দোয়াগুলি পড়বেন নিঃসন্দেহে আপনার নামাজে খুশু আসবে। আসুন বন্ধুগণ, এই নামাজের মধ্যে খুশু আমাদের অর্জন করতে হলে এই কাজগুলি যদি আমরা করতে পারি, বর্জন এগুলি বর্জন করতে পারি, নামাজের আগে যেগুলি বর্জন করা, যেগুলি নামাজের মধ্যে বর্জন করা, যেগুলি করণীয় আমাদের নামাজের আগে এবং নামাজের ভিতরে এবং নামাজের পরে, তাহলে দেখা যাবে আমাদের নামাজ প্রাণবন্ত নামাজ হবে, রুহ ফিরে আসবে, নামাজের খুশি খুঁজো আসবে, এই নামাজ দিয়ে আমাদের গুনাহ মাফ হবে, দুনিয়া রুজি রুটিতে বরকত হবে, আখেরাত ও নাজাত হবে, বহুবিধ এর অশ্লীল বেহায়া অন্যায় থেকে আমরা বেরো থাকতে পারবো। সবচেয়ে আশ্চর্য লাগে একজন মানুষ নামাজ পড়ে কিন্তু সে সর্বপ্রকার অন্যায় তার দ্বারা কি হয় সে করতে থাকে, নাউজুবিল্লাহ, কোন নামাজ পড়লো। এই জন্য আসুন নামাজের মধ্যে যেন আমরা চুরি না করি। আল্লাহ নবী বলেন নামাজি নামাজে চুরি করে, সাহাব আল্লাহ রাসূল বললেন সবচেয়ে জঘন্য চোর কোন চোর, যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন কেমন কথা, ইয়া রাসূল নামাজে কেমন চুরি করে? আল্লাহ নবী বলেন রুকু পূর্ণ করে না, সেজদা করে না, দোয়া কালাম ঠিক মতো করে না, এরই হলো কি সে নামাজ চোর। এই জন্য চোর সে যে নামাজ না পড়ে, আমরা নামাজকে সুন্দরভাবে পড়ি এবং একে আমরা খুশু খুশু সহকারে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে রাসূলের তরিকায় আল্লাহকে খুশি খুশি করার জন্য মহাব্বতের সঙ্গে ভয়ভীতি সহকারে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ে আল্লাহ আমরাই রুহানি নামাজ পড়ে আমাদের দুনিয়া আখেরাতের আমরা ফায়দা অর্জন করতে পারি। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।